ইলিয়াসের স্ত্রী জোহরা বেগম ছেলের মৃত্যুতে অনেকে ভেঙে পড়েন। তার উপর এই ঘটনা যেন ছিল মরার উপর খাঁড়ার বাড়ি। ইলিয়াস সাহেব লক্ষ্য করলেন তাদের বাড়ি থেকে অনেক সোনা দানা ও টাকা পয়সা উধাও হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন এই শোকের সময়ে তাদের অসচেতনতার সুযোগ নিয়ে হয়তো কাজের লোকেরাই চুরি করছে। এজন্য তিনি সবচেয়ে ঘনিষ্ঠ একজন কাজের লোক ছাড়া বাকি সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। লোকজনের অভাবে গরু ছাগল পালন করা কঠিন হয়ে যাচ্ছিল বলে তিনি সব গরু ছাগল বিক্রি করে দিলেন। ছেলের এমন ঘটনার পর গ্রামের মানুষও ভয়ে জমিদার বাড়িতে আশা কমিয়ে দিয়েছিল। যে জমিদার বাড়ি একসময় লোকে পরিপূর্ণ থাকত তা যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এরই মধ্যে জোহরা বেগম একদিন সন্ধ্যায় কূপ থেকে পানি তোলার জন্য গেলেন। তিনি কূপে বালতি ফেললেন, কিন্তু বালতি উঠছিল না। অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই পানির বালতি ওপরে তুলতে পারছিলেন না। এরই মধ্যে কালো একটি অবয়ব পানি থেকে বের হয়ে এসে তার হাত পা ধরে তাকে পানিতে ফেলে দিল। তার চিৎকার শুনে ইলিয়াস ও কাজের লোক ছুটে এসে দেখে জোহরা কূপের পানিতে হাবুডুবু খাচ্ছে। এরপর তারা অনেক কষ্টে জোহরাকে পানি থেকে তুলতে পারল, কিন্তু এর পর থেকে জোহরা তার আশেপাশে অনেক কালো ছায়া দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে থাকে তার বড় ছেলেকে সে নিজেই কবর থেকে তুলে তার মাথা কাটছে। সে ঠিক মতো খাবার খেতে পারত না, খাবার খেলেই রক্ত বমি হতো, দিন দিন সে একদম শুকিয়ে যাচ্ছিল। ইলিয়াস ভাবল হয়তো ছেলের শোকেই এমনটা হচ্ছে। তারপর
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা কিছুদিন আগে প্রচার করেছিলাম মরহুম পীর সাহেব নামে একটি এপিসোড, এবং সেই এপিসোডটি আপনারা অসম্ভব রকমের পছন্দ করেছিলেন। আর সে কারণেই আমরা আবারও ফিরে যাচ্ছি সেই মরহুম পীর সাহেবের ঘটনায়। এবার আমাদের হাতে এসেছে মরহুম পীর সাহেবের দ্বিতীয় পর্ব। আপনারা সবাই জানেন এই ঘটনাটি যিনি পাঠিয়েছিলেন তিনি আমাদের অনেক পুরনো একজন লিসেনার, যিনি ভূত এফএম এর সময় থেকে আমাদের সঙ্গে আছেন। দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা এবং তারপরে আবারও ফিরে আসা ভূত ডট কমে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিনহাজুল ইসলাম সৈকত। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মরহুম পীর সাহেব ঘটনাটি প্রচার করার জন্য। আজ এনেছি মরহুম পীর সাহেবের দ্বিতীয় পর্ব। মরহুম পীর সাহেবের জীবদ্দশায় সে সময়ে আমাদের গ্রামের জমিদার ছিলেন ইলিয়াস। তার প্রায় 200 বিঘা জমি ছিল। জমিদার পরিবারে ইলিয়াস ছিলেন তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তাঁর বড় ভাই ছিলেন আলতাফ এবং মেজ ভাই জাকের। ইলিয়াসের বাবা দুটি বিয়ে করেছিলেন। ইলিয়াসের মা ছিলেন ছোট বউ। দ্বিতীয় বিয়ের পর ইলিয়াসের মা ধীরে ধীরে সংসারের সর্বেসর্বা হয়ে ওঠেন। অনেকের ধারণা ইলিয়াসের মা জাদুর মাধ্যমে ইলিয়াসের বাবাকে বশ করে বিয়ে করেছিলেন, কারণ বিয়ের পর হঠাৎ করে ইলিয়াসের বাবার আচরণে এমন পরিবর্তন আসে যা সবাইকে বিস্মিত করে। বড় বউ ছিলেন অত্যন্ত ভালো মানুষ। সতীনের দাপট, সংসারের অশান্তি এবং স্বামীর হঠাৎ পরিবর্তন সহ্য করতে না পেরে তিনি অল্প বয়সেই ইহলোক ত্যাগ করেন। জমিদার যখন বৃদ্ধ হয়ে যায় তখন ইলিয়াস ও তার মা ষড়যন্ত্র করে বড় দুই ভাই আলতাফ ও জাকেরকে নামমাত্র সামান্য জমি দিয়ে আলাদা করে দেন এবং সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেন। পিতার মৃত্যুর পর আলতাফ ও জাকের যখন জানতে পারে যে ইলিয়াস সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে তখন তারা এর প্রতিবাদ করে, কিন্তু ইলিয়াসের ক্ষমতার কাছে তারা হার মানতে বাধ্য হয়। বাবার বিশাল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে দুই ভাই মানবেতর জীবনযাপন করতে থাকে। এই ঘটনার কিছুদিন পর ইলিয়াসের বড় ছেলের বিয়ের দিনে তাদের বাড়িতে হঠাৎ একটি কালো কুকুর ঢুকে পড়ে এবং কুকুরটি তাকে কামড়ায়। সে সময় আমাদের এলাকায় একটি কুসংস্কার প্রচলিত ছিল, কামড়ানো কুকুরকে মেরে তার লোম আগুনে পুড়িয়ে যদি ক্ষতস্থানে লাগানো যায় তাহলে জলাতঙ্ক হবে না। একে অব্যর্থ ওষুধ ভেবে বড় ছেলের ওপর সেই চিকিৎসাই প্রয়োগ করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার শরীরে জলাতঙ্কের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে তার মৃত্যু হয়। বড় ছেলেকে কবর দেওয়ার পর এলাকা জুড়ে হুল্লোড় পড়ে যায়। ইলিয়াস তার এক কাজের লোককে ডেকে জিজ্ঞেস করে, এত চিৎকার চেঁচামেচির কারণ কি? কাজের লোক ফিরে এসে জানায়, কেউ বড় ছেলের লাশ কবর থেকে তুলে মাথা কেটে ফেলেছে আর মাথাবিহীন লাশটি পুকুরের পানিতে ভাসছে। এই খবর শুনে জমিদার ইলিয়াস দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান। গিয়ে দেখেন ঘটনা সত্যি, বড় ছেলের কবর খোঁড়া হয়েছে এবং লাশটি সত্যিই পানিতে ভাসছে। তিনি তাড়াহুড়ো করে লোকজন দিয়ে লাশটি পুকুর থেকে তুলে আবার কবর দেন এবং নির্দেশ দেন, যে বা যারা এই কাজ করেছে দ্রুত তাদের খুঁজে বের করতে হবে। ঘটনাটির খবর মরহুম সাহেবের কানে পৌঁছালে তিনিও ঘটনাস্থলে আসেন, কিন্তু জমিদার ইলিয়াস তাকে পছন্দ করতেন না। তার কাছে মরহুম সাহেব ছিলেন একজন ভণ্ড ছাড়া আর কিছুই না। উপরন্তু গ্রামের মানুষের কাছে মরহুম সাহেবের জনপ্রিয়তা ইলিয়াসের সহ্য হতো না। গ্রামের মানুষ যে কোনো বিষয়ে আগে মরহুম সাহেবের কাছে যেত, আবার জমিদার কোনো অন্যায় করলে তিনি তার প্রতিবাদ করতেন। সব মিলিয়ে ইলিয়াস তাকে নিজের শত্রু বলেই মনে করত। এ কারণে মরহুম সাহেব ঘটনাস্থলে পৌঁছালে ইলিয়াস তাকে বলে,
মরহুম, এই সব বিষয়ে তোমার নাক গলানোর দরকার নাই। আমার অনেক লোকবল আছে, আজকের মধ্যেই বের করব কে এই ঘটনা ঘটিয়েছে।
এই কথা শুনে মরহুম সাহেব মুচকি হাসলেন। চলে যাওয়ার সময় বললেন,
জমিদার সাহেব, যদি কখনো আপনার মনে হয় এই আল্লাহর বান্দা আপনার কোনো উপকার করতে পারবে, তাহলে নির্দ্বিধায় আমার কাছে আসবেন। আপনি আমাকে শত্রু ভাবলেও আমি আপনাকে অভিভাবক মনে করি। আসসালামু আলাইকুম।
ইলিয়াস তার কথায় কর্ণপাত না করে সবাইকে হুকুম দেন, যে বা যারা এই কাজ করেছে তাদের দ্রুত খুঁজে বের করতে। দিন যায়, রাত আসে। গ্রামের প্রবীণ মকবুল হোসেন রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে কুপির আলোতে তিনি দেখতে পান মাথাবিহীন একটি লাশ তার পেছন পেছন আসছে এবং রাগান্বিত স্বরে গুমড়ে গুমড়ে বলছে,
হে মকবুল, কই যাস?
ভয়ে মকবুল দৌড়াতে শুরু করে আর লাশটি তার পেছন পেছন দৌড়ে আসে। একসময় মরহুম সাহেবের আস্তানার কাছে পৌঁছালে লাশটি মকবুলকে বলে,
কয়দিন তোর মরহুম সাহেব তোকে রক্ষা করবে, আমিও দেখব।
ঠিক তখনই মরহুম সাহেব বাইরে বেরিয়ে আসেন। সব কথা শুনে মকবুলকে তাবিজ দেন এবং পানি পড়া দিয়ে বলেন,
40 দিন এই পথে যেও না, বিষয়টা আমি দেখছি।
ইলিয়াসের স্ত্রী জহুরা বেগম ছেলের মৃত্যুতে অনেক ভেঙে পড়েন। তার উপরে এই ঘটনা যেন ছিল মরার উপর খাঁড়ার ঘা। ইলিয়াস সাহেব লক্ষ্য করলেন তাদের বাড়ি থেকে অনেক সোনা দানা টাকা পয়সা উধাও হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন এই শোকের সময়ে তাদের অসচেতনতার সুযোগ নিয়ে হয়তো কাজের লোকেরাই চুরি করছে। এজন্য তিনি সবচেয়ে ঘনিষ্ঠ একজন কাজের লোক ছাড়া বাকি সবাইকে তাড়িয়ে দেন। লোকজনের অভাবে গরু ছাগল পালন করা কঠিন হয়ে যাচ্ছিল বলে তিনি সব গরু ছাগল বিক্রি করে দেন। ছেলের এমন ঘটনার পর গ্রামের মানুষও ভয়ে জমিদার বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল। যে জমিদার বাড়ি একসময় লোকে লোকারণ্য থাকত তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এরই মধ্যে জহুরা বেগম একদিন সন্ধ্যায় কূপ থেকে পানি তোলার জন্য গেলেন। তিনি কূপে বালতি ফেললেন, কিন্তু বালতি উঠছিল না। অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই পানির বালতি উপরে তুলতে পারছিলেন না। এরই মধ্যে কালো একটি অবয়ব পানি থেকে বের হয়ে এসে হঠাৎ তার পা জড়িয়ে ধরে এবং তাকে পানিতে ফেলে দেয়। তার চিৎকার শুনে ইলিয়াস ও কাজের লোক ছুটে এসে দেখে জোহরা কূপের পানিতে হাবুডুবু খাচ্ছে। এরপর তারা অনেক কষ্টে জোহরাকে পানি থেকে তুলতে সমর্থ হয়। কিন্তু এর পর থেকে জোহরা আশেপাশে অনেক কালো ছায়া দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে থাকে তার বড় ছেলেকে সে নিজেই কবর থেকে তুলে তার মাথা কাটছে। সে ঠিকমতো খাবার খেতে পারত না, খাবার খেলেই রক্ত বমি হতো, দিন দিন সে একদম শুকিয়ে যাচ্ছিল। ইলিয়াস ভাবল হয়তো ছেলের শোকেই এমনটা ঘটছে। ঘটনার দিন ইলিয়াস বিচার সালিশের কাজে বাড়িতে ফিরতে একটু দেরি করে ফেলে। বাড়ি ফিরে সে ঘরে গিয়ে দেখে
একই চেহারার দুটি জোহরা, একজন ভয়ে ঘরের এক কোনায় মুখ লুকিয়ে কাঁদছে, আরেকজন তার দিকে তাকিয়ে হাসছে আর বলছে,
খিরে তুই নিজের মরা ছেলের মাথা কেটেছিস কেন?
এই বলে ইলিয়াসের দিকে তাকিয়ে থাকে।
তোর এত ধন সম্পত্তি, মরার পর কি করবি?
আবারও বলে সে। এখানে বলে রাখি, জমিদার ইলিয়াসেরও দুটি ছেলে ছিল। রাগান্বিত জোহরা ঘরের কোনায় কান্নারত জোহরার কাছে গিয়ে চুল ধরে টানতে লাগল। এত জোরে টান দিল যে জোহরার মাথার চুল চামড়া সহ উপড়ে ফেলল। এটা দেখে ইলিয়াস আর নিজেকে সামলাতে পারল না, আল্লাহ আল্লাহ বলে সাহায্য চাইতে লাগল। পিশাচ রূপী জোহরা সেই চুল পুরোটা মুখে দিয়ে গিলে ফেলল। ইলিয়াস মিনতি করতে লাগল,
তুমি যেই হও আমার সব নিয়ে যাও, তবু তুমি জোহরাকে ছেড়ে দাও।
পিশাচটি বলল,
ইলিয়াস কি ভেবেছিস,
তোকে এত সহজে আমি মারব?
তোকে আমি শোকে মারব, তারপর রোগে মারব, এরপর তোর দেহ আগুনে জ্বালিয়ে তোকে শেষ করব।
এই বলে জোহরাকে নিয়ে পিশাচটি উধাও হয়ে গেল। ইলিয়াস নিরুপায় হয়ে এবার মরহুম পীর সাহেবের শরণাপন্ন হল। সে কাঁদতে কাঁদতে মরহুম পীর সাহেবকে বলল,
মরহুম ওই পিশাচটি আমার বউ জোহরাকে নিয়ে গেছে। আমার বউয়ের ওপর পিশাচটি অনেক অত্যাচার করেছে, ওর মাথার চুল উপড়ে ফেলেছে। তুমি ওকে বাঁচাও মরহুম, তোমার দুটো পায়ে পড়ি। তুমি শুধু জোহরাকে বাঁচাও, আমার জমিদারিত্ব আমি তোমাকে দিয়ে দেব।
এইভাবে ইলিয়াস মিনতি করে কাঁদতে লাগল। মরহুম সাহেব বললেন,
জমিদার সাহেব কান্নাকাটি করবেন না, এখন কান্নাকাটি করার সময় নয়, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার পরিবারকে রক্ষা করতে। আসুন আস্তানার ভেতরে চলে আসুন, আপনি মানসিক এবং শারীরিকভাবে অনেক দুর্বল, কিছুদিন এখানে থাকুন। জমিদার বাড়িতে একা থাকলে পিশাচটি আপনার ক্ষতি করতে পারে।
এই বলে মরহুম সাহেব ইলিয়াসকে নিয়ে আস্তানায় চলে গেলেন। এরপর মরহুম সাহেব ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়লেন এবং ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর আল হুদ এসে হাজির হলেন। মরহুম বললেন,
আসসালামু আলাইকুম, গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আপনারা আমাকে কোনো খবরই দেননি।
আল হুদ বললেন,
ওয়ালাইকুম আসসালাম, প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনাকে কোনো তথ্য দিতে না পারার জন্য। প্রথম কেন্দ্রের বলয় তৈরি করার কাজ চলমান, এমন অবস্থায় আমার সব অনুসারী জিন প্রথম কেন্দ্রের বলয় তৈরিতে ব্যস্ত। জাল্লানের আক্রমণের জন্য সবসময় সতর্ক থাকতে হচ্ছে। শয়তানটি দুই দিন আগে আমাদের কাজ নষ্ট করার চেষ্টা করেছিল, এজন্য মূলত আমরা গ্রামের অন্যদিকে খেয়াল রাখতে পারিনি।
মরহুম সাহেব বললেন,
আপনি আল আজিজ ও আল জামিকে কিছুদিন প্রথম কেন্দ্রের কাজ দেখাশোনার দায়িত্ব দেন, এই মুহূর্তে আপনার সাহায্যের খুব দরকার। আমি অনুভব করতে পারছি খুব বড় একটা বিপদে পড়েছেন জমিদার সাহেব, আর জমিদার সাহেবের পরিবারের সঙ্গে হঠাৎ এই মর্মান্তিক ঘটনার কারণ কি?
আল হুদ বললেন,
আমি আজই আল আজিজ আল জামিরের সঙ্গে কথা বলছি, আমাকে কিছু সময় দিন, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো কেন জমিদার সাহেবের পরিবারের এমন পরিণতি হল।
এই বলে আল হুদ সালাম দিয়ে প্রস্থান করলেন। ইলিয়াসের দ্বিতীয় ছেলে ফরিদ ব্যবসার কাজে বাইরে থাকত, তিনি কাপড়ের ব্যবসা করতেন। সেই সময় আজকের মতো আধুনিক গাড়ির প্রচলন ছিল না, তাই গরুর গাড়িতেই মালামাল আনা নেয়া করা হতো। ফরিদ তার ভাইয়ের মৃত্যু ও মায়ের এমন করুণ পরিণতির কথা কিছুই জানত না। ব্যবসা শেষে সে গ্রামে ফিরে আসছিল, গভীর রাত, তখন চারিদিকে খুটখুটে অন্ধকার, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। ফরিদ ও গাড়িয়াল গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে, ভোর হতেই সে গ্রামে পৌঁছাতে পারবে। মনে মনে সে খুব খুশি, দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হবে, এবারের ব্যবসায় ভালোই লাভ হয়েছে, তাই মায়ের জন্য সে সোনার একটা সীতাহার কিনেছে। মায়ের কথা ভাবতেই তার মন আনন্দে ভরে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা মহিলা পথ আটকে দাঁড়িয়ে আছে। গাড়িয়াল তাকে জিজ্ঞেস করল, আপনি কে, এত রাতে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটি বলল, আমি পাশের গ্রামে থাকি, আমার বৃদ্ধ মা অসুস্থ, তাকে বাড়িতে রেখে এই গ্রামে আমি কাজের সন্ধানে এসেছিলাম, এখন রাতে বাড়ি ফিরছি, আপনাদের গরুর গাড়ি আসতে দেখে সাহায্যের আশায় দাঁড়িয়েছি, সামনে চরবাকরা, সেখানে নতুন একটা শ্মশান হয়েছে, আমার একা যেতে ভয় লাগছে, একটু যদি সাহায্য করতেন খুব উপকার হতো। ফরিদ তার অসুস্থ মায়ের কথা শুনে আর কোনো দ্বিধা করল না, গাড়িয়ালের নিষেধ সত্ত্বেও সে মহিলাকে গাড়িতে তুলে নিল। মহিলাটি গাড়িতে উঠতেই হঠাৎ কেমন ভ্যাপসা গরম আর অস্বস্তি হতে শুরু করল। এতক্ষণ যে নির্মল বাতাস বইছিল তা হঠাৎ করেই উধাও হয়ে গেল, গাড়ির গতিও যেন ধীর হয়ে গেল। গাড়িয়াল বারবার গরুদের ধমক দিচ্ছিল, মাঝে মাঝে দু একটা বেতের বাড়িও মারছিল, কিন্তু গরুগুলো দ্রুত চলতে পারছিল না। অনেক কষ্টে গাড়িটি কোনো মতে চরবাকরার সে শ্মশানে এসে পৌঁছাল। মেয়েটি ফরিদকে বলল, গাড়ি থামান, আমি এখানেই নামব। ফরিদ অবাক হয়ে বলল, এখানে নামবেন কেন? আপনি তো বলেছিলেন জায়গাটা ভুতুড়ে। মেয়েটি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ল। ফরিদ লক্ষ্য করল মেয়েটির চোখ দুটো টকটকে লাল, সে তাকে থামাতে গিয়ে তার হাত চেপে ধরতেই অনুভব করল তার হাত দুটো প্রচণ্ড ঠান্ডা, যেন দেহে কোনো প্রাণী নেই। মুহূর্তের মধ্যেই মেয়েটি এক ধাক্কায় ফরিদকে ফেলে দিল এবং শ্মশানের দিকে দৌড়ে চলে গেল। কৌতূহল বশত ফরিদ তার পেছনে গেল, সে দেখল মেয়েটি এক লাফে একটা বিশাল বটগাছের মাথায় উঠে গেল। এই দৃশ্য দেখে ফরিদ ভয়ে কাঁপতে লাগল, সে দৌড়ে গাড়ির কাছে ফিরে এসে গাড়িয়ালকে চিৎকার করে বলল, দ্রুত গাড়ি চালাও দ্রুত। কিন্তু গাড়িয়াল কোনো সাড়া দিচ্ছিল না। ফরিদ গাড়ি থেকে নেমে গাড়িয়ালের দিকে এগিয়ে যেতেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল, গাড়িয়ালের আধ খাওয়া লাশ পড়ে আছে, মাথা থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে, লাশ থেকে তখনও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে ফরিদের গলা শুকিয়ে গেল, মাথা ঘুরতে লাগলো, মনে হল এই বুঝি অজ্ঞান হয়ে পড়বে। নিজেকে সামলে নিয়ে সে মনে মনে বলল, এখনই যদি না পালাই তাহলে আমারও একই পরিণতি হবে। সে প্রাণপণে গ্রামের দিকে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে পেছন থেকে শুনতে পেল কে যেন রাগান্বিত কণ্ঠে বলছে, থাম, একবার শুধু পেছনে তাকা। কিন্তু ফরিদ এসব কানে নিল না, সে শুধু দৌড়াতেই থাকল। কতক্ষণ দৌড়েছে সে নিজেও জানে না। এক সময় দৌড়াতে দৌড়াতে সে পথের ধারে একটা মসজিদ দেখতে পেল। তখন ফজরের ওয়াক্ত, মুয়াজ্জিন উযু করছিলেন আজান দেওয়ার জন্য। ফরিদ ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষীণ ও মিনতি ভরা কণ্ঠে বলল, হুজুর হুজুর আমাকে বাঁচান। এই কথাটুকু বলেই সে অজ্ঞান হয়ে গেল। তখন মরহুম সাহেব ফরিদকে বললেন, ধৈর্য ধরো ফরিদ, গতরাতে তোমার সঙ্গে যা হয়েছে তা আমি জানি। তোমার মাকে নিয়ে যাওয়ার পর সেই রাতেই আমি একটি জিনকে পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। পিশাচটি তোমার গাড়িতে উঠতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার জিন তাকে বাধা দিচ্ছিল। শেষ পর্যন্ত সে মেয়ের রূপ ধরে তোমাকে ছলনা করে গাড়িতে উঠেছে। তুমি নিজে যখন অনুমতি দিলে তখন আমার জিন তাকে আটকাতে পারেনি, তবে সে চর বাঁকড়া পর্যন্ত তোমার ক্ষতি করতে পারেনি। ওই জায়গায় পৌঁছাতেই তার শক্তি বেড়ে যায়, জিনটি তোমাকে বাঁচিয়েছে, কিন্তু গাড়িয়াল ও গরু দুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তুমি সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছিলে, এটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল, পেছনে না তাকানো ছিল বুদ্ধিমানের কাজ, তার ডাকে সাড়া দিয়ে পেছনে তাকানো মানে তাকে অনুমতি দেয়া। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তুমি এই যাত্রায় বেঁচে গেছ। সেদিন সন্ধ্যায় সকল খবর নিয়ে আলহুদ এসে হাজির হল।
আসসালামু আলাইকুম মরহুম সাহেব।
ওয়ালাইকুম সালাম, বলুন কি খবর নিয়ে এসেছেন?
আমি জানতে পেরেছি জমিদার ইলিয়াসের পরিবারের ওপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এটি এমনই এক কালো জাদু, যতই চেষ্টা করা হোক না কেন একে সম্পূর্ণভাবে কাটানো প্রায় অসম্ভব।
কেই কালো জাদু করেছে?
তান্ত্রিক বিশু সেই কালো জাদু করেছে।
মরহুম সাহেব আতঙ্কিত হয়ে বললেন, তান্ত্রিক বিশু? সে তো সাক্ষাৎ শয়তানের দূত, আল্লাহ তুমি সাহায্য করো।
আলহুদ বললেন,
ইলিয়াসের বড় দুই ভাই আলতাফ ও জাকির হিংসা ক্রোধ ও প্রতিশোধের বশবর্তী হয়ে তান্ত্রিক বিশুর মাধ্যমে এই জাদু করিয়েছে। তবে ফরিদ এই জাদুর আওতায় নেই, যেহেতু ফরিদ দীর্ঘদিন বাইরে ছিল। কিন্তু গত রাতে বিশু একটা শয়তান জিনকে পাঠিয়েছিল, ফরিদকে সরাসরি হত্যা করা ছিল উদ্দেশ্য। সে আপাতত বিপদমুক্ত, কিন্তু ইলিয়াস সাহেব ও তার স্ত্রীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়।
কেন? আমরা জাদু কাটিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আপনি যতটা সহজ ভাবছেন, এই জাদু কাটানো ততটা সহজ নয়। বিশু পরিবারের প্রতিটি সদস্যের চুল, নখ, রক্ত ও কাপড় প্রথমে সংগ্রহ করেছে। এরপর সেগুলো একটি কালো কুকুরকে খাইয়েছে। সেই কুকুরকে বলি দিয়ে তার রক্ত শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করেছে এবং কুকুরের মাংস খাইয়েছে ইলিয়াস সাহেব, তার বড় ছেলে ও তার স্ত্রীকে। এর ফলে তারা এক গভীর জাদুর বন্ধনে আটকা পড়ে গেছে। এরপর কুকুরটির হাড় গুঁড়ো করে সমুদ্রে ছিটিয়ে দিয়ে অগণিত পিশাচকে আহ্বান জানানো হয়েছে তাদের হত্যার জন্য।
তাহলে উপায়?
এখন আর কোনো উপায় নেই। আপনি আমি কয়টা পিশাচকে হত্যা করব বলুন? একটি পিশাচ মারা গেলে আরেকটি আসবে।
আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ চাইলে ইলিয়াস সাহেব দীর্ঘজীবী হবেন। সব সমস্যারই আল্লাহ কোনো না কোনো সমাধান রেখেছেন, ধৈর্য ধরে সেই সমাধান খুঁজে বের করতে হবে।
এই কথা বলে তিনি আলহুদকে বিদায় দিলেন এবং ইলিয়াস ও ফরিদকে সবকিছু খুলে বললেন। ইলিয়াস যখন শুনল তার নিজের ভাইরাই কালো জাদু করেছে, তখন সে রাগে গর্জে উঠল, বলল, ওদের প্রকাশ্যে আমি গলা কেটে হত্যা করব।
মরহুম সাহেব শান্ত হতে বললেন, আমাদের উচিত তাদের সাথে আলোচনা করা।
সেই অনুযায়ী পরদিন সকালে গ্রামের সালিশ বসানো হল। আলতাফ ও জাকিরকে ডাকা হল। তারা সবার সামনে প্রকাশ্যে স্বীকার করল যে তারাই এই কালো জাদু করিয়েছে।
ইলিয়াস সাহেব বললেন, তোমরা আমার বড় ভাই হয়েও কিভাবে এই অন্যায় করলে?
আলতাফ বলল,
কিসের অন্যায়? তোমার মায়ের কারণে আমার মা অল্প বয়সে মারা গেছে, আমার বাবা সারা জীবন মানসিক কষ্ট পেয়েছে, আর তুই আর তোর মা ছলনা করে আমাদের দুই ভাইকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিস।
এসব অন্যায় নয়? জমিদারের ছেলে হয়েও আজ আমাদের অন্যজনের খেতে খামারে কাজ করতে হয়, অন্যায় নয়? আর গ্রামবাসী, আজ তোমরা আমাদের বিচার করতে এসেছ, কিন্তু সেদিন কোথায় ছিলে তোমরা যেদিন আমরা তোমাদের কাছে বিচার চেয়েছিলাম?
সেদিন তো কেউ আমাদের বিচার করনি।
এই বলে আলতাফ কাঁদতে লাগল। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে করতে সে মরহুম সাহেবকে বলল,
পীর সাহেব, আমরা খুব বড় ভুল করেছি। অন্যের জীবন ধ্বংস করে কেউ সুখী থাকতে পারে না। কালো জাদু করার পর আমাদের জীবনেও ঘোর অন্ধকার নেমে এসেছে। আপনি কিছু একটা করে আমাদের রক্ষা করুন।
মরহুম সাহেব বললেন,
আপনাদের ভেবে কাজ করা উচিত ছিল। কালো জাদুকরদের ইহকাল পরকাল বলে কিছু নেই, উভয় জগতেই তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এখন আমাদের যত দ্রুত সম্ভব তান্ত্রিক বিশুর কাছে যেতে হবে এবং তাকে বাধ্য করতে হবে এই জাদু কাটানোর জন্য।
এখন একটু আপনাদের তান্ত্রিক বিশুর পরিচয় দেই। বিশু কোন ধর্মের অনুসারী ছিল এই বিষয়টি নিশ্চিতভাবে কেউ জানে না, তবে এলাকাবাসীর ধারণা অনুযায়ী সে শয়তান উপাসনায় বিশ্বাসী ছিল। শয়তানই ছিল তার আরাধ্য, আর শয়তানের পূজা এবং সাধনাতেই সে নিজের জীবন নিয়োজিত করেছিল। তার বংশ পরিচয় কিংবা জন্মস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। যেন হঠাৎ করেই সে একদিন এই অঞ্চলে আবির্ভূত হয়েছিল। লোকজন বিশ্বাস করত বিশুর একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের ক্ষতি করা। কালো জাদু করাই ছিল তার প্রধান কাজ।
কেউ বলে সে নরবলি দিয়ে শয়তানকে তুষ্ট করত এবং সেই বিনিময়ে অশুভ শক্তি লাভ করত। আবার অনেকের ধারণা ভিন্ন, তাদের মতে বিষু হয়তো খোকসা বা কাকডুমুর গাছের রহস্যময় ফুল সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। আমাদের এলাকায় একটা পুরনো জনশ্রুতি আছে, বছরের কোনো এক অমাবস্যার রাতে খোকসা গাছে একটি বড় সাদা ও অদ্ভুত আকর্ষণীয় ফুল ফোটে। এই ফুলটি বছরে মাত্র একবারই ফোটে এবং তা কেবল অমাবস্যার রাতেই দেখা যায়। অনেক তান্ত্রিক এবং কবিরাজের কাছে এই ফুলের বিশেষ গুরুত্ব আছে। এই ফুল ব্যবহার করে তারা কালো জাদু করতে পারে এবং জিনদের বশে আনতে পারে। এক কথায় এই ফুলের নামে নাকি বহু অসাধ্য সাধন সম্ভব। অনেকের বিশ্বাস এই দুর্লভ ফুলটি সংগ্রহ করতে পেরেছিল বলেই সে ধীরে ধীরে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তবে আমার ব্যক্তিগত ধারণা ভিন্ন। আমার মনে হয় তার শক্তির মূল উৎস ছিল দীর্ঘদিনের শয়তানের পূজা ও অশুভ সাধনা। যাই হোক, খোকসা ফুলকে ঘিরে এই বিশ্বাস ও কাহিনীগুলো আমার কাছে বেশ আগ্রহজনক বলে মনে হয়েছিল বলেই এখানে শেয়ার করলাম। এখন ঘটনায় ফিরি। পরদিন ভোরের দিকে মরহুম সাহেব আলতাফ ও জাকেরকে সঙ্গে নিয়ে বিশুর উদ্দেশ্যে রওনা দিলেন। বিশু থাকত শিবপুর গ্রামের একেবারে শেষ সীমানায়, যেখানে গাঁয়ের রাস্তা শেষ হয়ে নিঃশব্দে শুরু হয়েছে জঙ্গল। গ্রামের লোকজন সচরাচর ওই পথে যেত না। রাস্তার পাশে ছিল একটি পুরনো দিঘি, যার পানি সারা বছরই কালচে রঙের থাকত। দিঘির পার ঘেঁষে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি বিরাট তেঁতুল গাছ। গাছটি এতটাই পুরনো যে তার ডালপালা আকাশ ঢেকে রেখেছিল, দিনের আলো সেখানে ম্লান হয়ে যেত। ঠিক সেই তেঁতুল গাছের নিচেই ছিল একটি ছোট জরাজীর্ণ খুপরি ঘর, সেখানেই বাস করত বিশু। মরহুম সাহেবেরা দিঘি পার হয়ে যখন জঙ্গলে প্রবেশ করলেন, তখন অনুভব করতে লাগলেন অদ্ভুত এক চাপা অস্বস্তি। চারিদিকের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল, পাখির ডাক থেমে গেল, জঙ্গল নিঃশব্দে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাদের প্রতিটি নড়াচড়া গভীরভাবে লক্ষ্য করছে। খুপরিঘরের সামনে পৌঁছাতেই ভেতর থেকে হঠাৎ হাসির শব্দ শোনা গেল। সেই হাসিটা স্বাভাবিক ছিল না, বরং ঠাট্টা আর তাচ্ছিল্যে ভরা ছিল। মুহূর্তের মধ্যেই বিশু ঘর থেকে বেরিয়ে এলো। মরহুম সাহেবের দিকে তাকিয়ে সে ব্যঙ্গাত্মক সুরে বলল, আরে মরহুম যে, আজ হঠাৎ এখানে কি মনে করে? এই জঙ্গলে তোমাদের পায়ের শব্দ তো দূর থেকেই চেনা যায়। বলো, আজ কি এমন দরকার পড়ল যে এত কষ্ট করে আসতে হলো? মরহুম সাহেব বিশুকে বললেন, দেখো বিশু, তুমি সবই জানো আমরা কেন এখানে এসেছি। এরপর ধমকের সুরে বললেন, তুমি আসলাম আর জাকেরের কথায় জমিদার ইলিয়াসের ওপরে যে কালো জাদু করেছ তা কাটিয়ে দাও, আর বিনিময়ে তুমি যত টাকা চাও দেয়া হবে। বিশু বলল, কি রে মরহুম, তোকে তো আমি অনেক জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি ফাঁকা কলসি রে। তুই নাকি বিরাট আধ্যাত্মিক পীর, তাহলে তুই এই জাদু কাটিয়ে তোর ক্ষমতা প্রমাণ কর। মরহুম সাহেব বললেন, তুমি যে জাদু করেছো তা কাটাতে পারবে তুমি নিজেই। আসলাম ও জাকির তাদের ভুল বুঝতে পেরেছে। ওরা চায় তাদের ভাইয়ের পরিবারে শান্তি থাকুক। নিরীহ মানুষের জীবন নিয়ে তোমার লাভ কি? বিশু মরহুম সাহেবের কথা মুখ থেকে কেড়ে নিল। কি বললি মরহুম? জাদু কাটাতে শুধু আমিই পারবো? তার মানে তুই শয়তানের শক্তির কাছে হার মানছিস? মরহুম রেগে বলল, চুপ কর, আল্লাহ চাইলে তোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারেন। তাহলে যা, যত পারিস জাদু কাটিয়ে দেখা। মরহুম সাহেব তার হাতে থাকা লাঠিটি মাটিতে আঘাত করে বললেন, তোর শয়তানি শেষ দেখে আমি ছাড়ব, চল আসলাম, এখানে থেকে আর লাভ নেই, মরহুম সাহেবেরা ফিরতেই যাবেন, তখন পাশে থাকা একটি কূপের ভেতর থেকে কান্না জড়িত গোঙানির আওয়াজ শুনতে পেলেন। মরহুম সাহেব দৌড় দিলেন কূপের কাছে, গিয়ে দেখলেন একটা বিদঘুটে মহিলা, যাকে দেখে মনে হচ্ছিল সারা শরীরে এক ফোঁটা রক্ত নেই, বড় বড় দাঁত কেলিয়ে সে বলছে,
জোহরাকে বাঁচাবি না মরহুম?
এই বলে কূপের পানির নিচ থেকে জোহরার চুলবিহীন লাশ তুলে ওপরে ছুড়ে মারল। জোহরার লাশে অসংখ্য আঘাতের চিহ্ন, চোখও উপরে ফেলা হয়েছে। এটা দেখে আসলাম ও জাকের ভয়ে চুপসে গেল, হাও মাও করে কাঁদতে লাগল।
আল্লাহ তুমি বাঁচাও, আমরা কি ভুল করেছি?
পিশাচটি মরহুম পীর সাহেবকে বলল,
ইলিয়াসকে আমাদের দিয়ে যা, না হলে ওকে শেষ করে দেব এখানেই।
মরহুম সাহেব উচ্চ স্বরে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন। কোরআনের আয়াত শুনে পিশাচটি ছটফট করতে লাগল। এরপর এক মুঠো মাটি নিয়ে তাতে ফুঁ দিয়ে কূপের পানিতে ফেলে দিলেন এবং দ্রুত কূপের চারপাশে লাঠি দিয়ে আঘাত করে দাগ দিলেন। এসব দেখে বিশু মরহুম সাহেবকে বাধা দেওয়ার জন্য তাকে পেছন থেকে আক্রমণ করতে আসলে আসলাম ও জাকের তাদের সর্বশক্তি দিয়ে বিশুর ওপরে ঝাঁপিয়ে পড়ল। আসলাম ও জাকের মিলে বিশুকে একটি গাছের সাথে বেঁধে ফেলল। এদিকে মরহুম সাহেব তার পকেট থেকে একটি ছোট টিনের কৌটা বের করে তাতে থাকা পানিতে ফুঁ দিয়ে পিশাচটির ওপরে ছিটিয়ে দিলেন। এরপর আয়াত পড়তে পড়তে একসময় পিশাচটিকে ওই টিনের কৌটায় বন্দি করে ফেললেন। মরহুম সাহেব বিশুকে বললেন,
আমি চাইলে এখনই তোকে দুই খণ্ড করে মাটিতে পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না, সুযোগ দিলাম তোকে।
এরপর মরহুম সাহেব কলাপাতা জোগাড় করে জোহরার লাশ বেঁচিয়ে নেয়ার চেষ্টা করলেন, কিন্তু জোহরার আধা পচা গলে যাওয়া লাশ কিছুতেই সেই কলাপাতায় বাঁধা যাচ্ছিল না। এরপর কোনো মতে সেই লাশটি বেঁধে আসলাম ও জাকের তা কাঁধে নিয়ে জঙ্গল পার হয়ে দিঘির পাড় দিয়ে পালিকান্দার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। যখন তারা গ্রামে পৌঁছালেন, গ্রামে কান্নার রোল পড়ে গেল। জমিদার পত্নী জোহরা মায়ের মতো তাদের প্রতিটি মানুষকে ভালোবাসতেন। সেই মায়ের এমন করুণ মৃত্যু দেখে গ্রামবাসীদের মধ্যে এক গভীর শোকের ছায়া নেমে এল। মরহুম সাহেব আল হুদকে ডাকলেন, কিভাবে ইলিয়াসকে এই কালোজাদু থেকে মুক্ত করা যায় সেই পরামর্শ চাইলেন। আল হুদ বললেন,
একটি উপায় আছে, এটা অনেক দীর্ঘ আর জটিল প্রক্রিয়া, তবে আশা করি জাদু কাটানো যাবে। এজন্য যে কুকুরের মাধ্যমে কালো জাদুটি করা হয়েছে, সেই কুকুরের মাংস, হাড় এবং রক্ত পুনরায় উদ্ধার করতে হবে এবং সেগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
মরহুম সাহেব বললেন, এটা তো অসম্ভব, মাংস তো ইলিয়াস, জোহরা আর তার বড় ছেলেকে খাওয়ানো হয়েছে, আর রক্ত কিভাবে জোগাড় করব? কোথায় কুকুরটিকে জবাই করা হয়েছে কে জানে, শেষে হাড়গুলো তো গুঁড়োও করা হয়েছিল সমুদ্রে ছিটিয়ে দেওয়ার জন্য, এগুলো জোগাড় করা অসম্ভব। আল হুদ বললেন,
মরহুম সাহেব ভাববেন না, এই অসম্ভবকে সম্ভব করতে হলে আমাদের কিছু জিনিস প্রয়োজন।
কি জিনিস?
প্রথমে আপনাকে দিনাজপুরের তৌরা মসজিদে যেতে হবে। তৌরা মসজিদের পাশে একটা দিঘি আছে, ওই দিঘিতে বিশাল দৈত্যকার এক মাছ আছে। আপনাকে মাছের আঁশ সংগ্রহ করতে হবে। এরপর সেখান থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে পীর সাহেবের মাজারে যেতে হবে। পীর সাহেবের মাজারে একটি জায়নামাজ আকৃতির পাথর আছে, সেই জায়নামাজে আপনাকে নামাজ পড়তে হবে এবং পীর সাহেবের মাজারের পশ্চিম পাশে অবস্থিত নদী থেকে পানি সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে আসতে হবে বগুড়ার মোয়াজ্জানগড়ের শাহ সুলতান বলখির রহমতুল্লাহ আলাইহের বাজারে। সেখানে একটি বরই গাছ আছে, সেই গাছ থেকে শুকনো ডাল পাতা সংগ্রহ করতে হবে। খেয়াল রাখবেন, গাছটি থেকে পাতা ও ডাল ভাঙা যাবে না, যেগুলো পড়ে থাকবে সেগুলোই সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ করে নিয়ে আসুন। এতদিনে আমি এইদিকে ইলিয়াস সাহেবকে পিশাচের হাত থেকে রক্ষা করব আর বাকি কাজগুলো করে রাখব, যাতে জিনিসগুলো হাতে পাওয়ার সাথে সাথেই জাদু কাটানোর কাজ করতে পারি।
মরহুম সাহেব প্রথমে কাউকে তার সফর সঙ্গী হিসেবে নিতে চাচ্ছিলেন না, কিন্তু ফরিদ বলল,
পীর সাহেব আপনার একার পক্ষে কাজগুলো করা অনেক কষ্টসাধ্য, আপনার একজন সহযোগী অবশ্যই প্রয়োজন, এক্ষেত্রে আমি যেতে চাই আপনার সাথে। যেহেতু আমার বাবার জীবনের কথা, সেহেতু আমি অন্য কাউকে না পাঠিয়ে নিজেই যেতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল হবই। মরহুম সাহেব আর না করলেন না। পরদিন সকালে গরুর গাড়ি করে তারা রওনা দিলেন দিনাজপুরের তৌরা মসজিদের উদ্দেশ্যে। এখানে আপনাদের তিনটি জায়গা সম্পর্কে একটু বলতে চাই। কথিত আছে, দিনাজপুরের তৌরা মসজিদ ও দীঘিটি এক রাতের মধ্যে তৈরি হয়েছে। এই দীঘি থেকে আজ পর্যন্ত কেউ পানি সেঁচ দিয়ে শুকাতে পারেনি। এই দীঘিতে এক বিশাল মাছ আছে। মাছের পুরো আকৃতি কেউ দেখেনি, তবে তার আঁশ দেখেছে। এক একটা আঁশ একটা হাতির কানের থেকেও দ্বিগুণ হবে। তবে আমার মনে হয় এটা কোনো সাধারণ মাছ নয়, হয়তো এটা মাছরূপী জিন। আর দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত পীর সাহেবের মাজারটি অনেক পুরনো। বলা যায় উত্তরবঙ্গে প্রথম যে কয়জন বুজুর্গ ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাটের পীর সাহেব। তিনি একটি পাথরের উপরে নামাজ পড়তেন, সেই পাথরটি এখনও সেখানে আছে। কিছুদিন আগে দুটি ভেঁকো দিয়ে পাথরটি ওঠানোর চেষ্টা করা হয়েছিল জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। আমরা সবাই জানি বড়ই গাছ কাঁটা দিয়ে ভরা, কিন্তু আশ্চর্যের বিষয়, মহাস্থান ঘরের হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে যে বড়ই গাছ আছে সেই গাছে কোনো কাঁটা নেই। আমি তিনটি জায়গায় গিয়েছি। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে মসজিদ, পাথর ও বড়ই গাছের ছবি পাঠাতে পারব। এখন ঘটনায় ফিরে আসি। মরহুম সাহেব ও ফরিদ গুরুর গাড়িতে সারাদিন চললেন। সন্ধ্যার কিছু আগে তারা একটি নদীর পাড়ে এসে উপস্থিত হলেন। আর সামান্য দূরত্ব, নদীটি পার হলেই তৌরা মসজিদ। নদীর পাড়ে একটি মসজিদ ছিল, সেখানে তারা মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর তারা নৌকার জন্য অপেক্ষা করতে লাগলেন। মসজিদের মুসল্লিরা তাদের বললেন, রাতে এই নদীপথ বিপজ্জনক হওয়ার কথা, শুধু দিনের বেলাতেই এখানে নৌকা পাওয়া যায়। তারা পরামর্শ দিলেন রাতটি সেই মসজিদেই কাটিয়ে দিতে, কিন্তু তাদের হাতে সময় কম ছিল। দুজনে এই নদীর পাড়ে বসে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। এমন সময় হঠাৎ করেই একটি ছোট ডিঙি নৌকা তাদের দিকে এগিয়ে আসতে লাগল। ফরিদ বলল, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। নৌকাটি কাছে আসতেই ফরিদ মাঝিকে বলল, বাবা আমরা অনেক বিপদে পড়েছি, যদি আমাদের নদীটা পার করে দিতে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। মাঝি লোকটি কেমন অদ্ভুত ছিল। তার ছোট কুপির আলোতে দেখা গেল এই ভ্যাপসা গরমের মাঝেও সে কালো চাদর গায়ে জড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না। চাদরের আড়াল থেকে কর্কশ গলায় বলল, যাব কিন্তু পয়সা দ্বিগুণ দিতে হবে। ফরিদ বলল, সমস্যা নেই বাবা, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভাড়া দেব। মরহুম সাহেব খুশি মনে নৌকায় উঠে পড়লেন। নৌকা চলতে শুরু করল। দীর্ঘ সময় পার হয়ে গেল, কিন্তু নৌকা তীরে ভিড়ছে না। নৌকাটা চলছে তো চলছেই। ফরিদ মাঝিকে বললেন, নদীটা তো বেশ ছোট, তাহলে তো দেরি হচ্ছে কেন? মরহুম সাহেব লক্ষ্য করলেন, সত্যিই তো সন্ধ্যার সময় এপার থেকে ওপারের ঘাট দেখা যাচ্ছিল। এই দূরত্ব পার হতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, অথচ প্রায় 1 ঘন্টা হয়ে গেল ঘাট পাওয়া যাচ্ছে না। এই ভাবতে ভাবতেই হঠাৎ প্রবল বেগে তুফান শুরু হল, সঙ্গে বজ্রপাত। নদীর ঢেউয়ে উত্তাল হয়ে উঠল, এমন ঢেউ উঠল যে নৌকা প্রায় উল্টে যাবার উপক্রম। এমন সময় প্রবল ঝড়ের মধ্য থেকে আওয়াজ এল, নৌকা ঘুরা। মরহুম সাহেব বুঝে গেলেন এটা কোনো সাধারণ তুফান নয়। তিনি জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন। হঠাৎ মাঝি উঠে মরহুম সাহেবকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মরহুম সাহেব পানিতে হাবুডুবু খেতে লাগলেন, আর মাঝি নৌকার উপর দাঁড়িয়ে হাসতে লাগল। মাঝির মুখ থেকে চাদর সরতেই দেখা গেল সে আর কেউ নয়, তান্ত্রিক বিশু। বিশু বলল, মরহুম এই মাঝ নদীতেই আজ তোদের ডুবিয়ে মারব। এরপর বিশু ফরিদকে মারার জন্য উদ্যত হল। ফরিদ সুযোগ পেয়ে নৌকার বৈঠা দিয়ে বিশুর মাথায় জোরে আঘাত করল। আঘাত সামলাতে না পেরে বিশু পানিতে পড়ে গেল। ফরিদ নৌকার উপর একা দাঁড়িয়ে, মরহুম সাহেব, মরহুম সাহেব। এক মুহূর্তের জন্য তার মনে হল মরহুম সাহেব বুঝি পানিতে ডুবে মারা গেছেন। এদিকে তুফান আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঢেউ সহ্য করতে না পেরে নৌকাটিও একসময় উল্টে গেল। ফরিদ অসহায়ের মতো চিৎকার করতে লাগল, আল্লাহ বাঁচাও। সে সাঁতার কেটে ভেসে থাকার চেষ্টা করছিল, কিন্তু শীতল পানির থেকেও শীতল দুটি হাত তার পা ধরে তাকে নিচের দিকে ডোবাতে চেষ্টা করছিল। ফরিদ হাবুডুবু খাচ্ছে। এমন সময় মরহুম সাহেব তাকে ধরে ফেললেন। তিনি ফরিদকে গামছা দিয়ে নিজের পিঠের সঙ্গে বেঁধে নিলেন এবং জোরে ধমক দিয়ে বললেন, কোন শয়তান আছিস, এখন আয়, আমিও দেখে নেব। এরপর তিনি পানির মধ্যেই ফরিদকে পিঠে নিয়ে অনর্গল জিকির করতে লাগলেন। তার জিকিরের ধ্বনির কাছে পরাজিত হল তীব্র ঝড় আর নদীর উত্তাল ঢেউ। চারিদিক কম্পিত হতে থাকল জিকিরের আওয়াজ। জিকির করতে করতে মরহুম সাহেব সাঁতরে এগিয়ে চললেন। কোনো শয়তানি শক্তির সাধ্য ছিল না তাকে আটকায়। এই সময় অদৃশ্য থেকে আকুতির সুরে কেউ বলে উঠল,
মরহুম সাহেব দয়া করে নদী পার হবেন না, আমাকে ক্ষমা করুন, আমার অনিচ্ছা সত্ত্বেও আমি আপনাকে হত্যা করতে চেয়েছি, আমার দুই মেয়ে ও এক ছেলেকে বিষবন্দী করে রেখেছে, সে বলেছে আপনাকে যেন আটকাই।
মরহুম সাহেব বুঝতে পারলেন না এটা ছলনা নাকি সত্য। তিনি সেই আওয়াজকে উদ্দেশ্য করে বললেন, আমি বিশ্বাস করব, আগে তুমি আমাদের নৌকাটি ও মালামাল এনে দাও। চোখের পলকে ডুবে যাওয়া নৌকা এবং সব মালামাল তাদের সামনে এসে হাজির হয়ে গেল। তারা নৌকায় উঠে বসলেন। মরহুম সাহেব দেখলেন অন্ধকারের মধ্যে বিশাল মাথাওয়ালা মানুষ না জন্তুও না, এমন একটা অবয়ব নৌকার সামনে দাঁড়িয়ে কাঁদছে। এটি বিশুর ছলনা নাকি সত্যি? তিনি ইশারায় অবয়বটিকে কাছে ডাকলেন, কিন্তু সেটি কাছে এলো না, বরং হাসতে লাগল। এদিকে ফরিদ হঠাৎ মৃগীরোগীর মতন ঝাঁকুনি দিতে শুরু করল। মরহুম সাহেব বুঝে গেলেন কথার ছলে জিকির বন্ধ করিয়ে অবয়বটি ফরিদের ক্ষতি করছে। তিনি দেরি করলেন না, দুই হাত একত্র করে পানি তুলে দোয়া পড়ে ফরিদকে খাওয়ালেন, গায়ে ছিটিয়ে দিলেন। ফরিদ আবার স্বাভাবিক হয়ে গেল। মরহুম ফরিদকে বললেন, তুমি নৌকায় দাঁড়াও, আমি এদিকটা দেখছি। এই বলে তিনি আবার জিকির শুরু করলেন। এরপর আর কোনো শয়তানের সাহস হল না তাদের যাত্রাপথে বাধা দেয়। অবশেষে দুজনেই নদী পার হলেন। নদী পার হয়ে 2 কিলোমিটার পথ হেঁটে অবশেষে তারা দুজন তৌরা মসজিদে এসে পৌঁছালেন। দীর্ঘ পথের ক্লান্তি, শরীরে অবসাদ, সেখানেই রাত কাটালেন। ভোরে উঠে তার আশপাশ দেখার উদ্দেশ্যে বের হলেন। মসজিদের পাশেই ছিল একটা বিশাল দিঘি। দিঘিটির প্রায় পুরো অংশ কচুরি পানা ও নানা ধরনের আগাছায় ঢাকা। পানার স্তর এতটাই ঘন যে ওপরে পা রাখলে নিচে পানির অস্তিত্বই বোঝা যায় না। হেঁটে গেলেও ডুবে যাওয়ার আশঙ্কা নেই। তারা মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কথা বললেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। সব শুনে মুয়াজ্জিন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন,
কাজটা অত্যন্ত বিপজ্জনক, তবে যেহেতু বিষয়টি একটি মানুষের জীবনের সঙ্গে জড়িত, না আপত্তি করব না,
সতর্ক হয়ে চেষ্টা করার অনুমতি দিলেন। মরহুম সাহেব ফরিদকে এক বস্তা আটা, 5টি মুরগি, একটি বড় ধারালো ছুরি এবং একটি লোহার ধারালো ফলা কিনে আনতে বললেন। ফরিদ সব জিনিস নিয়ে ফিরে এলে মরহুম সাহেব মুরগি জবাই করে তার রক্ত আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেন। এরপর পুকুরের এক পাশ দেখিয়ে ফরিদকে বললেন ওই অংশের আগাছা পরিষ্কার করতে। ফরিদ নির্দেশ মতো আগাছা সরিয়ে পানির একটি খোলা জায়গা তৈরি করল। কাজ শেষ হলে মরহুম সাহেব রক্ত মাখা আটার ছোট ছোট অংশ হাতে নিয়ে ফুঁ দিয়ে পানিতে ফেলতে লাগলেন। কিছু সময় পর লক্ষ্য করলেন পানির উপরে হালকা ঢেউ উঠছে, তারপর ধীরে ধীরে বুদবুদ। এই পরিবর্তন দেখে মরহুম সাহেব নিশ্চিত হলেন মাছরূপী জিনটি টোপ কিলেছে। তিনি লোহার ফলাটি হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ফরিদকে শান্তভাবে বললেন সুযোগ পেলেই তিনি ফলাটি আঁশে বসাবেন, আর সঙ্গে সঙ্গে ফরিদ যেন ছুরি দিয়ে আঁশ কেটে নেয়। একসময় কালচে খোলা পানির নিচে বড় একটা ছায়া ভেসে উঠল। মুহূর্তের মধ্যেই মরহুম সাহেব ফলাটি সজোরে বসিয়ে দিলেন। ফরিদ ও এক কোপে আঁশ আলাদা করে নিল। কাজ শেষ হলে তার আর দেরি করলেন না, সংগৃহীত আঁশ সঙ্গে নিয়ে দ্রুত ঘোড়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। চলছেন মরহুম সাহেব ও ফরিদ, তাদের পিছু নিয়েছেন দবির। এখন বলতে পারেন এই দবির আবার কে? ঘটনা তো অনেক বাকি, আসুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক দবিরকে। তৌরা মসজিদ থেকে ঘোড়াঘাট খুব বেশি দূরে নয়, কিন্তু গ্রামের রাস্তা অচেনা পথ। তারা এক স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞেস করল পীর সাহেবের মাজারে যেতে কোন পথে যেতে হবে। লোকটি তাদের পথ দেখিয়ে দিল। লোকটির কথা মতো পথ ধরে কিছু দূর গিয়ে দেখল, এ কি, এ তো শ্মশানঘাট, এখানে তো কোনো মাজার নেই। এরপর আরেকজন লোককে জিজ্ঞেস করল পীর সাহেবের মাজার কোন দিকে। তিনি বললেন আপনারা ভুল জায়গায় চলে এসেছেন। মরহুম সাহেব তাকে জানালেন যে এক লোক তাদের এই পথ দেখিয়ে দিয়েছে। সঙ্গে অনুরোধ করলেন যদি দয়া করে তাদের মাজার পর্যন্ত পথ দেখিয়ে দেন খুবই উপকৃত হবেন। তিনি বললেন
ঠিক আছে চলুন। লোকটি শ্মশানের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরলেন। তখন মরহুম সাহেব লক্ষ্য করলেন শ্মশানের ভেতরে বড় কড়ই গাছের আড়াল থেকে আগুনের মতো জলজল করা দুটো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। এদিকে পাত্তা না দিয়ে তিনি লোকটিকে অনুসরণ করে পীর সাহেবের মাজারে এসে পৌঁছালেন। সেখানে তিনি একটি জায়নামাজের আকৃতির পাথর দেখতে পেলেন। সেই পাথরের ওপর জোহরের নামাজ আদায় করলেন। এরপর তিনি ও ফরিদ মাজার জিয়ারত করলেন। এরপর গেলেন মাজারের পশ্চিম পাশের নদীতে পানি সংগ্রহ করতে। একটি কাঁচের বোতলে মরহুম সাহেব পানি নিলেন। এরপর সেখান থেকে আসলেন বগুড়ার মহাস্থান গড়ে। সেখানে থাকা বরই গাছ থেকে কিছু পাতা ও ডাল সংগ্রহ করলেন। তো সেই রাতে মরহুম সাহেব মসজিদে শুয়ে আছেন। তিনটি জিনিসই তারা সফলভাবে সংগ্রহ করতে পেরেছেন, এজন্য মনে মনে আনন্দিত। আগামীকাল সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং ইলিয়াস সাহেবকে সুস্থ করতে পারবেন। এই সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন মসজিদে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলোতে কার যেন ছায়া পড়েছে মসজিদের ভেতরে। তার মাথাটা অস্বাভাবিক বড়। মরহুম সাহেব বললেন, কে ওখানে দাঁড়িয়ে আছেন, কে আপনি? এটা বলার সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে সরে যায়। এদিকে ফরিদ উঁচু করতে বাইরে গিয়েছিল, অনেক সময় হয়ে গেল, ফিরে না আসায় মরহুম সাহেব একটু এগিয়ে গেলেন ফরিদকে খুঁজতে। গিয়ে দেখেন ফরিদ কোথাও নেই, ওযুখানার এক কোনায় দাঁড়িয়ে আছে সেই বড় মাথাওয়ালা লোকটি। মরহুম সাহেব বললেন, কে আপনি? এটা বলতেই কি যেন মরহুম সাহেবের মাথায় পেছন থেকে সজোরে একটা লাঠি দিয়ে আঘাত করল। তিনি সেখানে অজ্ঞান হয়ে গেলেন। এদিকে ফরিদের জ্ঞান ফিরলে দেখে সে একটি নতুন কবরের মধ্যে শুয়ে আছে। কবরের উপরে দাঁড়িয়ে সেই বড় মাথাওয়ালা লোকটি। ভাবুন তো একবার কেমন লাগে সে সময়। ফরিদ ভীষণ ভয় পেল, সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ফরিদ চিৎকার করতে লাগল ভয়ে, সে যেন ফরিদকে জ্যান্ত কবর দেবে। ফরিদ তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার শরীরে এত শক্তি নেই। ফরিদ এইবার আঘাত সহ্য করতে না পেরে খুব জোরে জোরে চিৎকার ও কান্না করতে লাগল। ততক্ষণে মরহুম সাহেবের জ্ঞান ফিরে এসেছে। মরহুম সাহেবের মাথা দিয়ে রক্ত ঝরছে। তিনি দেখলেন কয়েকজন লোক লাঠি নিয়ে হন্ততন্ত হয়ে বের হয়ে গেল। এই দেখে মরহুম সাহেব তার পাশে থাকা লোককে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, লাঠি নিয়ে তারা কোথায় যাচ্ছে? লোকটি বলল, কবরস্থানের ভেতর থেকে নাকি একটা লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই সবাই মিলে দেখার জন্য যাচ্ছে। মরহুম সাহেব এটা শুনে দৌড় দিলেন কবরস্থানের দিকে, কিন্তু তিনি দেখলেন একটা কবরে এলোমেলোভাবে মাটি দেয়া, বাকি সবকিছু স্বাভাবিক। তিনি সবাইকে বললেন, আজকে এই কবরস্থানে কাউকে মাটি দেয়া হয়েছে? লোকজন বলল, না। এটা শুনে তিনি চমকে উঠলেন এবং সবাইকে তখনই মাটি সরাতে বললেন। মাটি সরালে দেখা গেল ফরিদ। মরহুম সাহেব এই রহস্য জানার জন্য আবার আসলেন কবরস্থানের ভেতরে। এবার প্রস্তুতি সেরে ফেললেন, তিনি তার শরীর বন্ধ করে নিলেন। তিনি কবরস্থানের এক পাশ থেকে কান্নার আওয়াজ শুনলেন। মরহুম সাহেব বললেন, আপনি কে, এখানে বসে কাঁদছেন কেন? একটা লোককে দেখতে পেয়েছিলেন তিনি। লোকটি বলল, তোদের কপাল এতই ভালো, তোরা মরিস না। মরহুম সাহেব বললেন, আপনার নাম কি? আমার নাম দবির, আমি বিশুর দাস। কথা বলতে বলতে মরহুম সাহেবের গায়ে হাত দিতেই মরহুম সাহেব একটা ঘরের মধ্যে চলে গেলেন। তিনি দেখলেন একটা মাটির ঘরের তাক বা শেলফে চিত হয়ে তিনি শুয়ে আছেন। তার হাতে বই, দুটো বানর এসে তাকে বলছে বইটা দে। তিনি বই দিতে চান না। তিনি বানরগুলোকে বলেন, দেব না। তিনি বানর দুটিকে মারার জন্য একটা সরু গাছের ডাল তাদের দিকে নিক্ষেপ করেন, আর তখনই দবিরের হাতটি তার গা থেকে সরে যায়। আসুন আপনাদের একটু বুঝিয়ে বলি এই ঘরের কারণ। মরহুম সাহেবের হাতে থাকা বইটি ছিল সারা জীবনে প্রাপ্ত জ্ঞান, আর বানর দুটো ছিল দবিরের রূপ। তিনি দবিরকে বললেন, তুমি কেমন জিন হে, তোমার মতো এমন তুখোর জ্ঞানী জিন তো আমি দ্বিতীয়টি দেখিনি, তুমি কেন বিশুর দাসত্ব করছো? দাসত্ব বললে ভুল হবে, আসলে আমিও মানব জাতিকে ঘৃণা করি। মরহুম সাহেব তার কথা শুনে থ হয়ে গেলেন। দবিরকে বন্দী করার জন্য তিনি আর কোনো পদক্ষেপ নিলেন না। আসলে মরহুম সাহেবও তার শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন। তিনি ভাবলেন শয়তানকে বন্দী করার জন্য এটা সঠিক সময় নয়। দবির বলল, আমাকে বন্দী করার চেষ্টা করো না। তিনি বললেন, আবার দেখা হবে। পরদিন সকালে মরহুম সাহেব অসুস্থ ফরিদকে সঙ্গে নিয়ে পালিকান্দার পথে রওনা দিলেন। ফরিদের শরীর তখন ভীষণ দুর্বল,
চোখ মুখে অজানা আতঙ্কের ছাপ। দুপুর করাতেই তারা পালিকান্দায় পৌঁছাল। সেখানে পা রেখেই মরহুম সাহেব আলহুদকে বললেন, আর দেরি নয়, আজই জাদুকাঠের ব্যবস্থা করতে হবে। খোলা প্রান্তরে বড় করে আগুন জ্বালানো হল। আগুনের শিখা যেন বাতাসে অদ্ভুত শব্দ তুলে নাচতে লাগল। সেই আগুনে বড়ই গাছের পাতা ও ডাল হালকা করে পোড়ানো হল। পোড়া পাতা ও ডালের ছাই সংগ্রহ করে বোতলে রাখা নদীর পানির সঙ্গে ভালোভাবে মেশানো হল। সেই পানি ইলিয়াস সাহেবকে খাওয়ানো মাত্রই তার শরীর কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তিনি অসহ্য যন্ত্রণায় রক্ত বমি শুরু করলেন। বমির সঙ্গে তার দেহ থেকে একদলা কালো মাংস বেরিয়ে এল। দীর্ঘদিনের অভিশাপ যেন বেরিয়ে আসলো বাইরে। এরপর সেই মাংসের গন্ধ শুঁকে এক জিন বেরিয়ে এল বিশুর সেই স্থানে। সেখানে কুকুরটিকে জবাই করা হয়েছিল। কুকুরের রক্ত মাখানো মাটি সংগ্রহ করে আনা হল তারপর, এবং জিন গেল সেই জায়গায় যেখানে কুকুরের অবশিষ্ট হাড় পুঁতে রাখা হয়েছিল। ইলিয়াস সাহেবের দেহ থেকে কুকুরের মাংস বের হওয়ার সঙ্গে সঙ্গেই ইবলিসের সঙ্গে তার জাদুর বন্ধন ছিন্ন হয়ে গেল। বিষয়টি ছিল ভীষণ জটিল। সমুদ্রে নিক্ষিপ্ত হাড়ের জাদু কাটাতে হলে এর সাথে আবদ্ধ পিশাচটিকে বিভ্রান্ত করতে হবে। সেই উদ্দেশ্যে কুকুরের মাংস, হাড় ও রক্ত মাখানো মাটি মাছের আঁশের ওপর রেখে আগুনে পোড়াতে হবে। সেই ছাই একটি মিশমিশে কালো পাঠাকে খাওয়াতে হবে। এরপর পাঠাটিকে সাদা কাপড়ে মুড়ে মানুষের মতো কবর খুঁড়ে মাটি চাপা দিতে হবে। এই প্রতীকী মৃত্যুর মাধ্যমে পিশাচদের বোঝানো হল ইলিয়াস সাহেব স্বাভাবিকভাবেই মারা গেছেন। যেহেতু ইলিয়াস সাহেব মারা গেছেন, এজন্য পিশাচ আর তাকে হত্যা করার জন্য আসবে না। কিন্তু পালিকান্দার ইলিয়াস সাহেব সেদিন কালোজাদুর হাত থেকে রক্ষা পেলেও পালিকান্দার বাতাসে তখনও অদ্ভুত এক ভারী নীরবতা রয়ে গেল। যেন অদৃশ্য কোন চোখ সবকিছু দেখছিল। তার মনে ছিল প্রতিশোধের আগুন। কয়েকদিন যেতেই সবাই খবর পেল বিশুর পচে যাওয়া গলে যাওয়া লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আসলে সেদিন ফরিদের দেয়া বৈঠার আঘাতে বিশুর মৃত্যু হয়েছিল। বিশুর মৃত্যুর প্রতিশোধ নিতে ধূর্ত দবির আসছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। অতি শীঘ্রই আপনাদের জন্য দবির ও মরহুম সাহেবের ঘটনা নিয়ে হাজির হব। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মিনহাজুল ইসলাম সৈকত, বগুড়া, পালিকান্দা থেকে লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনি আগেও চমৎকার একটা ঘটনা পাঠিয়েছেন, এবারও পাঠালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ঘটনা পাঠাবেন আশা করি। আর আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার কাছের মানুষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি হিমেল। আমার বাসা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি গ্রামে। সেই 2012 সাল থেকে ভূত এফএম শুনি, আর এখনো প্রতি রাতে আপনার ঘটনাগুলো বন্ধুদের সাথে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ভূত ডট কম এর প্রতি আপনার প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। আজকের এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমি পড়াশোনার সুবাদে ঢাকায় থাকি। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির CSE বিভাগের একজন ছাত্র। অনেকদিন ধরেই ভাবছি আমার ঘটনাগুলো শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। আজ 4 দিন বন্ধ, তাই লিখতে বসলাম। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা মূলত এই ঢাকায় যে বাসায় আমি আমার বন্ধুদের সাথে থাকি সেই বাসা নিয়ে। এই বাসাটা উত্তর বাড্ডার সাতারকুলে। বাসাটি 10 তলা এবং আমাদের সবার ওপরের তলায় অর্থাৎ 10 তলায় একটা ফ্ল্যাট দেয়া হয়। তো আমরা বাসায় যখন উঠি তখন থেকে কোনো সমস্যা প্রথমে চোখে পড়েনি, বা
আমরা বুঝতে পারিনি। নর্মালি আমরা থাকা শুরু করি। আমাদের বাসা অনেক সুন্দর, ব্যালকনির পাশে তিনটা রুম, ড্রয়িং রুমের সাথে একটা কিচেন রুম, আর ওপরে ছাদ আছে নর্মালি। তো প্রথম প্রথম আমরা বন্ধুরা অনেক রাত পর্যন্ত ছাদে আড্ডা দিতাম। অনেক রাতে পড়া শেষ হতো, তাই ছাদে গিয়ে সবাই বাতাসে বসে গান গাইতাম, গল্প করতাম। ছাদ সারাদিন সারা রাতই খোলা থাকত। এভাবে কিছুদিন যায়। একবার বাসার সব বন্ধুরা তাদের বাড়িতে বেড়াতে যায়। ছয়জন থাকি আমরা, তার মধ্যে আমি আর বন্ধু সৈকত বাসায় থেকে যাই, বাকিরা চলে যায়। আমাদের বাসায় যে রুমটার সাথে ব্যালকনি, সেই রুমে আমি আর আমার বন্ধু বসে ক্লাসের অ্যাসাইনমেন্ট করতে থাকি। রাত বেজে যায় একটা, সৈকত বলে ওর নাকি অনেক ঘুম পাচ্ছে, তাই ও চলে যাবে ওর রুমে। আমি সেদিন কিছুতেই ঘুমোতে পারছিলাম না, ঘুম আসছিল না। আমার বরাবরই ভয় কম, অ্যাসাইনমেন্ট শেষ করে যেহেতু ঘুম আসছিল না, তাই আমি ভাবি ছাদে গিয়ে বসি। কিন্তু দেখি সৈকত ঘুমাচ্ছে, তাই ওকে আর ডাকি না। আমি একা একা কানে ইয়ারফোন লাগিয়ে গান চালিয়ে দিয়ে ছাদে চলে আসি। আকাশে তখন বড় চাঁদটা দেখা যাচ্ছিল, হালকা পূর্ণিমা। বুঝলাম খুব ভালো লাগছে আমার, কেন যেন একা আছি মনেই হচ্ছিল না। ছাদে থাকার প্রায় 30 মিনিট পর আমার খুব ঠান্ডা লাগতে শুরু করে। ওই দিন কিন্তু গরমের দিন, বাতাস তেমন ছিল না। আমার ঠান্ডা লাগবে কেন বিষয়টা পরে বুঝেছি। যাই হোক, আমার তখনও কিছু মনে হয়নি, মনে কোনো ভয় আসেনি। আরো 20 মিনিট পর আমি ভাবলাম রুমে যাই, ক্লাস আছে, ঘুমিয়ে পড়ি। যখনই চলে আসতে যাব, আমি দেখলাম ছাদের পাইপের লাইনের ধারে একটা বসার জায়গা আছে, সেখানে কেউ বসে না, কারণ ওইদিকে খাল আছে, পচা খাল আর ময়লার স্তূপ, তাই দুর্গন্ধ আসে। আমি দেখলাম একটা মেয়ে, বয়স 17-18 হবে, মাথা নিচু করে বসে আছে। আমাদের বাসায় ফ্যামিলি আর ব্যাচেলার সবাই থাকত, তাই আমি ভাবলাম অন্য বাসার কেউ হবে। তারপরে ভাবলাম হয়তো কিছু হয়েছে, মন খারাপ, ছাদে এসে বসে আছে। আমি তখন বাসায় নতুন, বাসায় কারা থাকে কাউকেও ঠিক মতো চিনি না। এত রাতে ছাদে আমি আর সে একা, একটা মেয়ের কাছে যাব এত রাতে, কে কি ভাববে? যদি কেউ চলে আসে হয়তো খারাপ কিছু ভাবতে পারে, এবং জানাজানি হলে এই বাসা থেকে হয়তো আমাকে চলেও যেতে হতে পারে। তাই কাছে যাচ্ছি না, জিজ্ঞেস করছি না, কিন্তু এত রাতে ছাদে সুইসাইড করে বসে কিনা, কোনো ঝামেলা হয় কিনা, এইসব মাথায় আসছিল বারবার। তাই সব ভুলে আস্তে আস্তে কাছে গেলাম, ভাবলাম সব জিজ্ঞেস করব। যত কাছে যাচ্ছি বুঝতে শুরু করলাম উনি মাথা নিচু করে কিছু খাচ্ছিলেন। অনেকদিন পর খেলে মানুষ যেভাবে খায় সেইভাবে। অন্ধকার রাত, আমি প্রায় 10-15 হাত দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, এ যে আপু, খাওয়া বন্ধ হয়ে গেল। আমি বললাম, কোনো সমস্যা? এত রাতে ছাদে? কোনো কথা বলল না। আবার বললাম, আমাকে বলতে পারেন কোনো সমস্যা হলে? বিশ্বাস করবেন কিনা জানি না, শুধু আমি জানি ওই রাত আমার জন্য কত বিভীষিকাময় ছিল। এখন আমি ঘুমোতে পারি না। তৃতীয়বার ডাকার পর আমি দেখলাম মেয়েরূপী জিনিসটা মাথা উঁচু করল। আমি আবছা আলোতে দেখলাম, আমার কলিজা ভয়ে শুকিয়ে গেল। আমি দেখলাম ওটা কোনো মানুষ না, মুখটা একদম ফ্যাকাশে, রক্ত শূন্য, চুলগুলো একদম উস্কো খুস্কো, চোখ দুটো একদম লাল। অন্ধকারে লাল জিনিস কিন্তু কালচে দেখায়। আমি দেখলাম কালচে তরল তার মুখে বুকে লেগে আছে। সব থেকে ভয়ের ব্যাপার হল যে আমি কোনোদিন ভুলব না, তা হল মুখের মধ্যে কোন একটা মানুষের কোন একটা অঙ্গ বা প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ছেড়ে দিল। আমি যেভাবে পারি সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু একটা পাইপের সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাই, চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার হুঁশ ফিরল, আমি দেখলাম আমি আমার রুমে। সকাল হয়েছে, আমার পাশে আমার বন্ধু সৈকত, বাসার ম্যানেজার মকবুল মামা আর কেয়ারটেকার নানা। কেয়ারটেকার নানার কাছে শুনলাম উনি সকালে ছাদে এসে নাকি দেখে আমি পড়ে আছি, তারপর ম্যানেজার মামাকে নিয়ে আমাকে ধরে রুমে নিয়ে আসে। আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছিল, আমি ছাদে কিভাবে আসলাম, তখন থেকে সবকিছু বললাম। আমাকে বলল তুমি আর ছাদে যাবে না, রাগারাগি করল অনেক। আমি কেন এত রাতে ছাদে গেলাম? তারপর বিকেলে মসজিদের ইমাম সাহেবকে এনে আমাকে দেখালো, তিন দিন জ্বর ছিল আমার, বারবার ওই জিনিস দেখতাম, চোখে ভেসে উঠত। ইমাম সাহেব আমাকে দোয়া দরুদ পড়ে ফুঁ দিয়ে দিলেন আর নামাজ পড়ার কথা বলে চলে গেলেন এবং বললেন যত দ্রুত সম্ভব আমরা যেন বাসায় মিলাদ পড়িয়ে দেই, দরজায় যেন আয়াতুল কুরসি লাগিয়ে রাখি। তিন দিন পর আমি ম্যানেজার মামার কাছে গেলাম, সেখানে কেয়ারটেকার নানাও ছিল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম বাসায় কি কোনো সমস্যা আছে, তারা প্রথমে কিছু বলতে চাচ্ছিল না, বারবার অস্বীকার করল। কিন্তু আমি যেহেতু দেখেছি আর অনেকে জোরাজুরি করছি, একটা সময় আমাকে সব কিছু বলল। তো ঘটনা হচ্ছে অনেক দিন আগে এই বাসায় এক দম্পতি থাকত, স্বামী ছিল মাদকাসক্ত এবং প্রচুর পরিমাণে অর্থ সম্পদ নষ্ট করত জুয়া খেলে। এই ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অশান্তি মারামারি লেগেই থাকত। একটা সময়ের কথা, তার স্ত্রী তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী একদিন রাতে বাসায় ফিরে নেশার টাকার জন্য স্ত্রীকে গালাগালি করতে থাকে, কিন্তু তার স্ত্রী টাকা দিতে রাজি হয় না। একটা সময় সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেই বেধড়ক পেটাতে শুরু করে, স্ত্রী জমানো সব টাকা নিয়ে বাসার বাইরে চলে যায়। ওই রাতে তার স্ত্রী সহ্য করতে না পেরে ছাদের পাইপ লাইনের ওই জায়গায় গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরদিন পুলিশ আসে, কিন্তু বিষয়টা আস্তে আস্তে থামাচাপা পড়ে যায়। তার স্বামী অবিশ্বাস্যভাবে তার কয়েকদিন পর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এসব শুনতে শুনতে কখন বুঝলাম চোখের পাশে পানি চলে এসেছে। এর অনেকদিন পর আর দেরি না করে আমরা বন্ধুরা মিলে ছাদে আর বাসায় হুজুরকে এনে মিলাদ এবং তওবা দোয়া দরুদ পড়িয়ে দেই। আজ 1.5 বছর হয়েছে এই বাসায় আছি। মাঝে মধ্যে সেদিনের সেই ঘটনা মনে পড়লে এখনো শিউরে উঠি। এরপর থেকে আর কখনো কোনোদিন কিচ্ছু হয়নি কারো সাথেই না। বাসার ছাদ এরপরে 8টা পর্যন্ত খোলা থাকত, তারপর বন্ধ। আমি কোনোদিন এই ঘটনা ভুলতে পারব না। এটাই তিনি আমাদের লিখে পাঠিয়েছেন এবং এই ঘটনাটি তিনি লিখে পাঠিয়েছেন, ফোন নাম্বারটা গোপন রাখতে বলেছেন এবং একটা অংশ আছে এখানে, যেই অংশটা তিনি পড়তে নিষেধ করেছেন আমি সেই অংশটা পড়ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং লম্বা ইমেইলের পরে আমি একটা ছোট ইমেইল শুনেছি, এবার যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে চলে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। তবে আজকে ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বলতে চাই, যা হচ্ছে আপনারা যারা নিয়মিত মানে আমার পাঠানো ঘটনাগুলো শুনে থাকেন তারা অবশ্যই অবগত থাকবেন যে আমি চেষ্টা করি সবসময় আপনাদের সামনে এমন সব ঘটনা তুলে ধরতে যা কেবল আসলে ভয়ের খোরাক নয়, বরং আমাদের অস্তিত্বের চারপাশে লুকিয়ে থাকা এক অজানা এবং অন্ধকার জগতের সাক্ষী। আজকের ঘটনাটি আমার নিজের কোনো ঘটনা নয়, তবে আমি যার কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছি উনি আমার অত্যন্ত শ্রদ্ধ এবং ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। ছিলেন কেন বললাম, কারণ উনি এই বছরই, এই নতুন বছরই মোটামুটি প্রায় 10-15 দিন আগে ইন্তেকাল করেছেন। উনি সম্পর্কে আমার নানার মতো হতেন, ওনার নাম আসলাম চৌধুরী। উনি আমাকে ওনার জীবৎকালের অনেকগুলি ঘটনা শেয়ার করেছিলেন, যার মধ্যে আজকে একটি ঘটনা আপনাদেরকে আমি বলবো এবং যে কয়েকটা ঘটনা ওনার আমার কাছে রয়েছে আমি সেগুলি আস্তে আস্তে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব বা ইমেল করে পাঠাবো যদি আপনাদের ভালো লাগে। আসলে ওনার জীবনের এই অভিজ্ঞতাটি যা আজকে আপনাদেরকে শোনাবো, সেটা শোনার পর থেকে আমি আসলে চাচ্ছিলাম যে এই ঘটনাটি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ঘটনায় যাবার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব কিছু জিনিস, আপনারা যদি অন্ধকার ঘরে থাকেন তবে অবশ্যই ঘরের আলোটা জ্বালিয়ে নিতে পারেন, আর যদি হেডফোন কানে থাকে ভলিউমটা একটা স্টেবল অবস্থায় রাখতে পারেন। বিকজ আজকের ঘটনাটার যে পরিবেশ পরিস্থিতি এটা আপনাদেরকে সেই পুরাতন একটা দুনিয়াতে নিয়ে যেতে বাধ্য করবে। চলুন ঘটনার দিকে যাওয়া যাক। আসলাম নানা ঘটনাটি যখন আমাকে বলেছিলেন তখন ওনার চোখের দৃষ্টি ছিল খোলাতে, যেন তিনি বর্তমান সময়ে বসেও সেই অতীতে ঘটে যাওয়া ভয়াবহ দৃশ্যটি পুনরায় দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কোন একটি প্রত্যন্ত গ্রামে। এটি অনেক পুরাতন একটা গ্রাম ছিল। গ্রামের ঘর বাড়ি, রাস্তাঘাট এবং মানুষের জীবনযাত্রায় তখনও আধুনিকতার ছোঁয়া একটুও লাগেনি। সে মুহূর্তে এই পুরাতন আমলের জমিদারি প্রথা বা প্রাচীন মিথগুলো যেন এই গ্রামের বাতাসেই মিশেছিল। নানা তখন টকবগে যুবক। তিনি যে বাড়িতে থাকতেন সেটি ছিল ওনার পৈতৃক ভিটা। বিশাল বড় সীমানা দিয়ে তৈরি সেই বাড়ি, গ্রামের ভাষায় যাকে বলে জমিদার বাড়ি। চুন, সুরকি, গাঁথনি, বিশাল সব থাম আর বাড়ির ভেতরে বড় উঠান। তবে এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু ঘর নয়, বাড়ির পেছনের একটি নির্দিষ্ট অংশ। আসলাম নানাদের বাড়ির ঠিক পেছনে মূল সীমানার ভেতরে আরেকটি ছোট উঠান বা আঙিনা ছিল। এই পেছনের আঙিনাটি ছিল মূল বাড়ি থেকে কিছুটা আলাদা। মাঝখানে একটি ইটের দেয়াল এবং একটি পুরাতন কাঠের দরজা দিয়ে এই অংশটি মূল বাড়ি থেকে পৃথক করা হয়েছিল। আমাকে ক্ষমা করবেন, ইটের দেয়াল নয়, এটা হবে মাটির দেয়াল। এই পেছনের জায়গাটি ছিল বেশ অদ্ভুত। তিন দিকে মোটামুটি উঁচু দেয়াল আর একপাশে সারি সারি প্রাচীন গাছপালা, মেহগনি, আম, কাঁঠাল, নানান জাতীয় গাছ। কিন্তু অদ্ভুত বিষয় হল মাটির একটা নির্দিষ্ট অংশে কোনোদিন কোনো ফসল জন্মাত না। নানার বাড়ির মহিলারা, বিশেষ করে ওনার মা এবং চাচিরা বহুবার চেষ্টা করেছিলেন ওই জায়গায় শাকসবজি বা ফুলের বাগান করার। লাউ, কুমড়ো, পুঁইশাকের বীজ বোনা হতো, যদিও যত্নও করা হতো, কিন্তু চারা গজানোর কিছুদিন পরেই সেগুলো অকারণে মরে যেত। যেন মাটির নিচ থেকে কোন এক অদৃশ্য শক্তি চুষে নিত সেই গাছগুলোর প্রাণরস। দিনের পর দিন এমনটা হওয়ার পরে বাড়ির লোকের এক প্রকার হাল ছেড়ে দিলেন। জায়গাটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে, যেখানে কেবল বাড়ির পুরাতন আসবাব, ভাঙা চৌকি আর রান্নার জন্য শুকানো লাকড়ি বা জ্বালানি কাঠ স্তূপ করে রাখা হতো। শীতকাল এলে গ্রামের পরিবেশ এমনিতেই অনেক গুমোট। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, সূর্য ডুবতে না ডুবতেই গ্রাম জুড়ে নেমে আসে গভীর নিরবতা। আর সেই বছরে শীতটা পড়েছিল খুব বেশি, হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশার ঘনত্ব অনেক বেশি ছিল, যেন হাত বাড়ালে নিজের আঙুলগুলো স্পষ্ট দেখা যায় না। মাঘ মাসের সেই কনকনে শীতেই ঘটনার মূল সূত্রপাত। বাড়ির মহিলারা রান্নার জন্য লাকড়ি আনতে ওই পেছনের উঠোনে যেতেন। একদিন সকালে নানার বড় চাচি লাকড়ি আনতে গিয়ে লক্ষ্য করলেন লাকড়ির স্তূপের পাশে বেশ বড় সড়ো কিছু হাড়গোড় পড়ে আছে। হাড়গুলো সাধারণত কোনো মুরগি বা ছোট প্রাণীর নয়। দেখেই বোঝা যাচ্ছিল এগুলো কোনো বড় পশুর হাড়, হয়তো বা গরু বা খাসি টাইপের কোনো পশু। হাড়গুলো ছিল একেবারেই তাজা, যেন কিছুক্ষণ আগেই কেউ এগুলো থেকে মাংস ছাড়িয়ে বা চিবিয়ে খেয়েছে। হাড়ের গায়ে লেগে থাকা মাংসের কণাগুলো তখনও কাঁচা। চাচি প্রথমে ভাবলেন হয়তো শিয়াল বা কুকুর বাইরে থেকে কোনো মরা পশুর হাড় মুখে করে এনে এখানে ফেলেছে। গ্রামের বাড়িতে এই জিনিসটা খুব একটা অস্বাভাবিক নয়। তিনি বিরক্তি নিয়ে হাড়গুলো কুড়িয়ে সীমানার বাইরে ফেলে দিলেন। কিন্তু পরদিন সকালে আবার একই দৃশ্য, এবার হাড়ের সংখ্যা আরো বেশি। শুধু তাই নয়, হাড়গুলো এমন ভাবে ভেঙে যেমন হতো যা আসলে কোনো সাধারণত কোনো কুকুরের পক্ষে বা শিয়ালের পক্ষে করা পসিবল ছিল না। কোন কোন হাড়ের মাঝখান থেকে মজ্জাটা পর্যন্ত শুষে নেওয়া হতো। বাড়ির লোকেরা চিন্তায় পড়ে গেলেন, দেয়ালে ঘেরা এই সুরক্ষিত জায়গায় কুকুর বা শিয়াল ঢোকার তো কোনো রাস্তাও নেই, আর যদি ঢোকেও বাই এনি চান্স তবে এত বড় হাড় তারা আনবে কোত্থেকে, আর রোজ রোজ এখানে বসেই বা কেন খাবে। তবু যুক্তিবাদী মন অনেক কিছুই ভাবতে চায় না, ওনারা ভাবলেন হয়তো রাতের অন্ধকারে কোনো বুলো বিড়াল বা খ্যাকশিয়াল টাইপের কোনো কিছু টোপকে ভেতরে আসে। শীতের রাত, তাই হয়তো বা লাকড়ির স্তূপের উষ্ণতায় বসে আরাম করে খাবার খায়। এই উপদ্রব বন্ধ করার জন্য বাড়ির মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন ওই পেছনের উঠোনে রাতে আলোর ব্যবস্থা করা হবে। আলো থাকলে বুনো জীবজন্তু সচরাচর হয়তো বা আসতে পারবে না এই ভেবে। সে আমলে তো আর আজকালকার মতো ফ্লাড লাইট বা সেন্সর লাইট ছিল না, ভরসা ছিল হ্যারিকেন বা লণ্ঠন। ঠিক হল সন্ধে হলেই একজন গিয়ে ওই পেছনের উঠোনের লাকড়ির ঘরে বারান্দায় একটা লণ্ঠন ঝুলিয়ে দিয়ে আসবে। কয়েকদিন এভাবেই চলল, কিন্তু হাড় পাওয়া বন্ধ হল না, বরং হাড়ের সাথে এবার যুক্ত হল উৎকট গন্ধ, বাজে দুর্গন্ধ, পচা মাংসের গন্ধের মতো ভ্যাপসা একটা গন্ধ ওই পেছনের উঠান থেকে ভেসে আসতে লাগলো অনবরত। সেদিন ছিল অমাবস্যার রাত, আকাশটা ছিল মোটামুটি মেঘলা, তার উপরে ঘন কুয়াশা, বাতাস বইছে খুব জোরে, গ্রামের গাছপালাগুলো বাতাসের ছাপটায় এমন শব্দ করছিল যেন অনেক বিশাল আকৃতির কেউ দীর্ঘশ্বাস ফেলছে। শন শন শব্দে বাতাস বইছে আর টিনের চালের মাঝে শুকনো পাতার আঁচল লাগার শব্দ। রাত তখন প্রায় ১১টা, গ্রামের রাত অনেক নিস্তব্ধ, সবাই ঘুমানোর প্রস্তুতি নিয়েছে, অনেকে ঘুমিয়েও গেছে। হঠাৎ নানার মেজো ভাবি, যার নাম ছিল রেহানা, ওনার মনে পড়ল পেছনের উঠোনে লণ্ঠন জ্বালানো আছে। রেহানা ভাবি ওনার শাশুড়িকে অর্থাৎ নানার আম্মাকে বললেন, আম্মা জান, বাহিরে তো অনেক বাতাস, এই পেছনে যে লণ্ঠনটা ঝুলতেছে চারপাশে তো অনেক শুকনো কাঠ আর পাতা, যদি লণ্ঠনটা পুড়ে গিয়ে আগুন ধরে যায়, তার চেয়ে বরং আমি আর ছোট বোন ওনার গিয়ে লণ্ঠনটা নামে নিয়ে আসি। এখানে বলে রাখা ভালো, ছোট বোন বলতে বোঝানো হয়েছিল নানার ছোট বোন, ওনার নাম ছিল সুমি। এই কথা শুনে নানার আম্মা বললেন, হ্যাঁ ঠিক বলছে বৌমা, আচ্ছা ঠিক আছে যাও, সাবধানে যাও, লণ্ঠনটা নিয়ে আসো। রেহানা ভাবি আর সুমি আপু দুইজন মিলে পেছনের দরজার দিকে এগিয়ে গেলেন। মূল বাড়ি থেকে বের হয়ে ওই উঠোনে যাওয়ার জন্য যে সরু গলিটা পেরোতে হয় সেটা ছিল ঘুটঘুটে অন্ধকার। তাদের হাতে কোনো টর্চ ছিল না, কারণ ওনারা জানতেন দরজা খুললেই লণ্ঠনের আলোয় সবই দেখা যাবে। বাতাসের শো শো শব্দ তখন আরো তীব্র হয়েছে। তারা দুজন কাঁপতে কাঁপতে পেছনের দরজার কাছে পৌঁছালেন, দরজার ওপাশে সেই উঠান। রেহানা ভাবি দরজার খিলটা খুললেন, পুরনো কাঠের দরজা, খোলার সময় ক্যাচ করে একটা দীর্ঘ আর্তনাদের মতো আওয়াজ হল। সেই শব্দটা রাতের নিস্তব্ধতায় যেন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেল। তারা দুজন দরজার পাল্লাটা সামান্য ফাঁক করতেই দেখলেন যে ভেতরের থেকে একটা শব্দ ভেসে এলো, অদ্ভুত একটা শব্দ, যেমন কেউ কিছু একটা খাচ্ছে, কটকট মটমট চপচপ এমন টাইপের সাউন্ড। শব্দটা ঠিক যেন খুব শক্ত কিছু চিবিয়ে খাবার মতো। আপনারা হয়তো কুকুরকে অনেকেই হাড় চিবুতে দেখেছেন, হাড় ভাঙার যে মটমট শব্দটা হয় এটা ছিল তেমনই, কিন্তু তার থেকে অনেক বেশি ভারী এবং স্পষ্ট। মনে হচ্ছিল খুব শক্তিশালী কোনো চোয়াল দিয়ে মোটা কোনো হাড় গুঁড়া করা হচ্ছে। সুমিয়াপু ভয়ে রেহানা ভাবির হাত ঘামছে ধরলেন, ফিসফিস করে বললেন, ভাবি এটা কিসের শব্দ? রেহানা ভাবি বললেন, চুপ, মনে হয় ওই বিড়াল বা কুকুর আসছে, তারা আজকে তারাব। ওনারা ভেবেছিলেন কোনো জানোয়ার হবে। সাহস সঞ্চয় করে রেহানা ভাবি দরজা সম্পূর্ণ খুলে দিলেন। লণ্ঠন টান ঝুলছিল উঠানের মাঝখানে একটি আম গাছের ডালে, বাতাসের দাপটে লণ্ঠনের আলোটা কাঁপছিল, যার ভরে পুরো উঠোন জুড়ে আলো ছায়ের এক ভৌতিক খেলা চলছিল। সেই দুলতে থাকা আলোয় তাদের চোখে পড়ল উঠোনের এক কোণে লাকড়ির স্তূপের ঠিক পাশেই। দৃশ্যটা দেখার জন্য ওনারা রেডি ছিলেন না। আসলাম নানা যখন এই অংশটা বলছিলেন তখন ওনার গলার স্বরটাও কাঁপছিল। ওনারা দেখলেন লাকড়ির স্তূপের আড়লে মাটির উপরে হাঁটু গেড়ে বসে আছে একটি মানব আকৃতি, কিন্তু সেটা কোনো স্বাভাবিক মানুষ নয়। তার পরনে ছিল ময়লাটে সাদা ধবধবে একটি কাপড় যা বাতাসের ঝাপটায় উড়ছিল। তার পিঠটা ছিল দরজার দিকে, কিন্তু সব থেকে ভয়ের বিষয় হল তার চুল, বিশাল একরাশি জট পাকানো কালো চুল আর পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে, আর সেই চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার শরীর। মহিলাটি দুই হাতে ধরে আছে একটি বিশাল হাড়, আর সেটির এক প্রান্ত তার মুখের ভেতরে। সে পাগলের মতো সে হাড়টাচ্ছি বুঝছে। কটকট শব্দ এবং আওয়াজ ভেসে আসছে তার মুখ থেকে। রেহানা ভাবি আর সুমিয়াপু পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে যেন তাদের উপস্থিতি টের পেয়ে এই জিনিসটি বা এই মহিলাটি বা অবয়ব যেই হোক খাওয়া থামিয়ে দিল। আস্তে আস্তে খুব ধীরে ধীরে সে ঘাড় ঘোরালো তাদের দিকে। লণ্ঠনের সেই দোলানো আলোয় তারা যে মুখটি দেখলেন সেটা ভোলার মতো নয়। মুখটি ছিল কুচকুচে কালো, যেন কয়লার প্রলেপ দেওয়া। সেই কালো মুখের উপরে ছড়ানো ছিটানো অজস্র লোম, কপালের উপরে গালের দুই পাশে পশুর মতো লোম। কিন্তু তার মধ্যে যেটা সবথেকে ভয়ানক জিনিস ছিল সেটা হলো তার চোখ। দুটো চোখ ছিল জলজলে ভাটার মতো, অন্ধকারে বিড়ালের চোখ যেমনি জ্বলে সেই চোখগুলো ঠিক সবুজ এবং হলুদ আলোর মিশ্রণে জ্বলছিল। চোখের কোনো মনে ছিল না, শুধু দুটো জ্বলন্ত আগুনের পিণ্ড। সে তাদের দিকে তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। তার মুখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল লালচে রক্ত। হাতে ধরা হাড়টা তখন সে শক্ত করে চেপে ধরে আছে। ভয়ের এক হিমশীতল স্রোত রেহানা ভাবি শির দ্বারা দিয়ে বেরিয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, বরং কোনো প্রাণী নয়। এটা এমন কিছু যা এই পৃথিবীর নয়। মুহূর্তের মধ্যেই সেই নীরবতা ভেঙে খান খান হয়ে গেল সুমিয়াপুর গগন বিদারি চিৎকারে। ওরে বাপরে, এই কথা বলে তিনি জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে গেলেন। উনি বারবার চিৎকার করছিলেন, ওইটা কি, কি ওইটা, ওইটা কি রে? রেহানা ভাবি কোনো ক্রমে সুমিয়াপুকে টেনে ধরে ওখান থেকে দৌড় দিলেন। তাদের চিৎকারে তখন পুরো বাড়ির মানুষ জেগে গেছে। আসলাম নানা, ওনার বাবা এবং চাচারা সবাই লাঠি সোঁটা নিয়ে টর্চ নিয়ে দৌড়ে এলেন। কি হয়েছে, কি হয়েছে, কি? এই বলে সবাই যখন তাদেরকে ঘিরে ধরল, রেহানা ভাবি তখনও কাঁদছেন। আঙ্গুল দিয়ে শুধু পেছনের দিকটা ইশারা করে দেখালেন। তিনি কথা বলতে পারছিলেন না, শুধু তুতলমি করে বলছিলেন, ওখানে ওখানে একটা মহিলা হাড় খাচ্ছে। বাড়ির পুরুষেরা কাল বিলম্ব না করেই পেছনের উঠোনের দিকে ছুটলেন। আসলাম নানাও তাদের সাথেই ছিলেন। ওনারা যখন পেছনের দরজায় পৌঁছালেন তখন সেখানে কেউ নেই। লণ্ঠনটা তখনও দুলছে, কিন্তু লাকড়ির স্তূপের কাছে পড়ে আছে সেই চিবানো হাড়গুলো। আর মাটিতে এটা নানা খুব স্পষ্ট দেখেছিলেন যে মাটিতে মানুষের পায়ের মতো কিছু ছাপ, কিন্তু সেগুলো অস্বাভাবিক রকমের বড় এবং উল্টো দিকে ঘোরানো। নানা যখন ওই আম গাছটার দিকে গিয়ে দাঁড়ালেন, সেখানে একটি ছায়া বসেছিল। হঠাৎ ওনার মনে হল বাতাসের মধ্যে কেউ খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে, ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। একটা শব্দ ওনার কানের ঠিক পাশ দিয়ে চলে গেল, ফোঁস ফোঁস টাইপের সাউন্ড। মনে হল কেউ অদৃশ্য হয়ে ওনার পাশ ঘেঁষে দৌড়ে পালাল। সেই মুহূর্তে নানার কানে যেন তালা লেগে গেল, যেন কানের পর্দাগুলো কেউ ভ্যাকিউম দিয়ে টেনে ধরেছে। সমস্ত একটা আওয়াজ ছাড়া তিনি আর কিচ্ছু শুনতে পাচ্ছিলেন না। মাথাটা চক্কর দিয়ে উঠল। নানা চিৎকার করে বললেন, এখানে কিছু একটা আছে, আমি অনুভব করতে পারছি, এখানে কিছু একটা অবশ্যই আছে যেটা আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করছে। সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকে পাওয়া গেল না। সেই রাতে আর কেউই পেছনের উঠোনে থাকার সাহস করেনি। দরজা বন্ধ করে বড় বড় তালা লাগিয়ে সবাই মূল ঘরে ফিরে এলো। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, বরং ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। সেই রাতের পর থেকে ওনাদের জীবন যেন জীবন্ত নরকে পরিণত হল। পরদিন রাত থেকেই শুরু হল দরজায় নানানভাবে কড়া নাড়া। রাত তখন দুটো বা আড়াইটা, গভীর নিস্তব্ধতা। হঠাৎ পেছনের এই বন্ধ দরজার ওপাশ থেকে শব্দ আসতে লাগল, ঠকঠক ঠকঠক ঠকঠক, প্রথমে আস্তে তারপর জোরে। মনে হতো কেউ অধৈর্য হয়ে দরজায় কিল মারছে। বাড়ির সবাই ভয়ে জড়সড় হয়ে বসে থাকত, কেউ সাহসে কাছেই যেত না। কিন্তু বিষয়টি আরো ভয়ানক হয়ে উঠল যখন এই সত্তাটি কথা বলতে শুরু করল। চতুর্থ রাতে দরজার ওপাশ থেকে অবিকল রেহানা ভাবির গলার স্বর ভেসে এল। অথচ রেহানা ভাবি তো সবার সাথে ঘরেই বসা। বাইরের কণ্ঠস্বরটি ডাকছে,
সুমি, ও সুমি, দরজাটা খোলো না গো, আমি বাইরে আটকে গেছি, খুব শীত করছে, খোলো না দরজাটা, সুমি, ও সুমি!
ঘরের ভেতরে সুমি আপু ভয়ে কান্নায় ভেঙে পড়লেন। নিজের ভাবির গলার স্বর, কিন্তু ভাবি তার পাশেই বসে আছেন। রেহানা ভাবির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি সুমি আপুর মুখ চেপে ধরলেন যেন কোনো উত্তর উনি না দেন। কণ্ঠস্বরটি পরিবর্তিত হতে লাগল। কখনো সেটা কোনো বাচ্চার আওয়াজে কান্না করছে, কখনো কোনো বৃদ্ধার খসখসে গলার স্বর। সে ডাকত, অনুনয় করত, বিনয় করত, আবার কখনো রেগে গিয়ে গালিগালাজ করত। চিৎকার করে বলত,
কেন খুলছিস না? আমার খিদে পেয়েছে জানিস না? এটা আমার খাবার জায়গা, আমাকে খেতে দে, দরজা খোল বলছি, খোল!
এই মানসিক অত্যাচার সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। রেহানা ভাবি অসুস্থ হয়ে পড়লেন। তিনি ঘুমের মধ্যে প্রলাপ বকতে স্টার্ট করলেন, বলতে লাগলেন,
আমাকে নিতে এসেছে, আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে।
ওনার মানসিক অবস্থাটা এতটাই খারাপ হল যে ওনাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হল। কিন্তু তাতেও ওই জিনিসটা বা ওই জিন বা সত্তা যাই হোক, তার আক্রোশ কমল না। এবার সে টার্গেট করল সুমি আপুকে। রাতে সুমি আপুর নাম ধরে ডাকত,
ও সুমি, ভাবি তো চলে গেছে না, আমার কাছে আয়, দরজাটা খোল, চল সই, আমরা একসাথে খেলবো, খোল না দরজাটা সুমি, ভয় পাস না আমাকে।
দিনের বেলা তো কোনো শান্তি ছিল না। উঠোনে হঠাৎ করে আকাশ থেকে ঢিল পড়ত, কখনো নোংরা আবর্জনা, কখনো পচা মাংসের টুকরো কূপ থেকে যেন উড়ে এসে রান্নাঘরে বা তুলসী পাতার দিকে পড়ত। বাড়ির ছাদের উপরে ধূপধাপ শব্দ হতো, যেন বিশাল কোনো দানব লাফালাফি করছে। গ্রামের মানুষজন বলাবলি শুরু করেছিল, কেউ নাকি গভীর রাতে বাড়ির পেছনের প্রাচীরের উপরে এক দীর্ঘদেহী নারীকে বসে থাকতে দেখেছে। তার পাগুলো নাকি উল্টো দিকে ঘোরানো, গ্রামের বাচ্চারা ওই পথে হাঁটাই বন্ধ করে দিল। অবশেষে উপায় না দেখে নানার বাবা খোঁজ নিলেন পাশের গ্রামের একজন আলেম ব্যক্তির। সবাই তাকে বড় হুজুর বলেই ডাকতেন। ওনার নাম ছিল শাহ সাহেব। তিনি আধ্যাত্মিক চিকিৎসায় বেশ পারদর্শী ছিলেন। নানার বাবা গিয়ে সব খুলে বললেন। শাহ সাহেব সব শুনে তখন গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন,
বিষয়টা তো কোনো সাধারণ জিনের আসর নয়। আপনারা যার পাল্লায় পড়েছেন সে তো অত্যন্ত শক্তিশালী এবং জেদি মনে হচ্ছে। যেহেতু আপনাদের শরীরের মানে কারো শরীরে ভর করেনি, সেহেতু আমার মনে হয় না এটা জুলজুলার কোনো একটা জিন হতে পারে। জুলজুলা হচ্ছে এক জিনের একটা সম্প্রদায়, ওরাই সাধারণত মানুষের শরীরে ভর করে থাকে। এটা কি আমি আসলে বুঝতে পারছি না, আসলে মনে হয় কোনো একটা বদলি জিন। এটাকে অনেকে পিশাচিনীও বলতে পারে, আমি জানি না, দেখতে হবে আমাকে গিয়ে। আধ্যাত্মিক জগতে আমরা এই টাইপের জিনিসগুলোকে খবিশ বলে জানি, আর এরা মানুষের ক্ষতি করে আনন্দ পায়। আমি নিজে গিয়ে না দেখা পর্যন্ত কিছুই বুঝতে পারবো না। মানে আপনি আমার কথা বুঝেছেন, আমাকে যেতে হবে, কিন্তু আমার কাজ আছে, আমি যাব, একটা দিন সময় দিন আমাকে, আমি যাব।
শাহ সাহেব পরের দিন বাড়িতে এলেন। তিনি এসেই সোজা পেছনের উঠোনে চলে গেলেন। জায়গাটিতে পা দিয়ে তিনি থমকে দাঁড়ালেন। ওনার শরীর যেন কেঁপে উঠলেন। তিনি বললেন,
কি ব্যাপার, এখানকার বাতাস তো খুবই ভারী, আপনারা বড় ভুলই করেছেন। এই জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল না? আর এই গাছগুলো, বিশেষ করে ওই যে ওই কোনার শিমুল গাছটা, ওরাই ওর আস্তানা, এখানে বহু বছর ধরে আছে, আপনারা খেয়াল করেননি। এখন আপনারা ওকে বিরক্ত করেছেন, সে এখন অনেক রেগে আছে আপনাদের উপরে।
নানা জিজ্ঞেস করলেন, তাহলে উপায় কি হুজুর?
শাহ সাহেব বললেন, উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। আমাকে এখানে তিন রাত থাকতে হবে, বিশেষ এক ধরনের চিল্লা করতে হবে এখানে আমাকে, আমল। তবে খুব সাবধান, এই তিন রাতে আপনাদের পরিবারের জন্য খুব বড় কঠিন একটা পরীক্ষা নেমে আসবে। এই জিনিসটা চেষ্টা করবে আপনাদের ক্ষতি করার। আমি যতক্ষণ পর্যন্ত আমল করব, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, কোনো অবস্থাতেই না। আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই কারো ডাকে সাড়া দেবেন না, দরজা খুলবেন না। যদি আপনার মায়ের গলাতেও আওয়াজ দেয়, তবুও না। মৃত কারো গলাতে আওয়াজ দিলে, তবুও না। আমার গলা থেকে আওয়াজ আসলে, তবুও খুলবেন না।
শুরু হল সে রুদ্ধশ্বাস তিন রাত। শাহ সাহেব পেছনের উঠানের একটি জায়গায় আগুনের কুণ্ডলি তৈরি করলেন, চারপাশে দাগ কেটে একটি সুরক্ষা বলয় তৈরি করলেন। ঈশার নামাজের পরে তিনি সেই বৃত্তের ভেতরে বসে উচ্চ
চরসরে কোরআন তিলাওয়াত করতে লাগলেন এবং নানান ধরনের আয়াত পড়তে লাগলেন। প্রথম রাতের ঘটনা ছিল কিছুটা এমন। শাহ সাহেব পাঠ করতে শুরু করতেই পেছনের উঠোনে তাণ্ডব শুরু হয়ে গেল। প্রথমে শুধু বাতাসের শব্দ, তারপর মনে হল হাজার হাজার বাদুর একসাথে ডানা ঝাপটাচ্ছে। গাছের ডালগুলো মট মট করে ভাঙার শব্দ হতে লাগল। নানারা ঘরের জানালার ফাঁক দিয়ে ভয়ে ভয়ে সব দেখছিলেন। ওনারা দেখলেন আগুনের কুণ্ডলীর বাহিরে একটা ছায়া ঘুরপাক খাচ্ছে। সে শাহ সাহেবের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের তাপ আর অদৃশ্য দেয়ালের কারণে কাছে ঘেঁষতে পারছে না। সে চিৎকার করছিল, পশুর মতো গর্জন করছিল, আর সেই আওয়াজে সম্পূর্ণ বাড়িটা থরথর করে কাঁপছিল। শাহ সাহেব অবিচল চিত্তে পাঠ চালিয়ে গেলেন। ভোর হওয়ার আগে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল আজানের সাথে সাথে। দ্বিতীয় রাতের অবস্থা কিছুটা এমন। দ্বিতীয় রাতেও এই সত্তাটি বা জিনটি বেপরোয়া হয়ে উঠল। শাহ সাহেব যখন তার কাজ শুরু করলেন, তখন হঠাৎ করে বাড়ির প্রধান ফটকে অর্থাৎ একদম সামনের দরজায় ধাক্কাধাক্কি স্টার্ট হল এবং আশ্চর্যের বিষয়, দরজার উপাশ থেকে রেহানা ভাবির গলার আওয়াজ ভেসে এল।
আম্মা, আম্মা জান, সুমি, দরজাটা খুলেন না, আমি রেহানা, দেখেন আমি ফিরে এসেছি, আমার খুব ভয় করছে, বাহিরে এই ব্যক্তি কে? উনি ভণ্ড, ওই ব্যক্তি কিন্তু আমাকে মেরে ফেলবে, আম্মা আমাকে আমাকে বাঁচান, দরজা খোলেন না কেন?
গলার স্বরটা এতটাই বাস্তব ছিল যে নানার মা বিছানা থেকে উঠে দৌড় দিলেন দরজার কাছে, চিৎকার করে বললেন,
আমার বৌমা এসছে, আমার রেহানা এসছে।
তিনি প্রায় ছিটকিনি খুলেই ফেলেছিলেন, ঠিক সেই মুহূর্তে নানার বাবা গিয়ে ওনাকে চাপড়ে ধরলেন।
খবরদার, এটা রেহানা না, রেহানা তার বাপের বাড়িতে, এটা ওই শয়তানের কারসাজি, শাহ সাহেব না করেছেন না, ও চাইছে যেন আমরা এই সুরক্ষা থেকে বেরোয় পড়ি, এক পাও নড়বা না।
বাইরে তখন কান্নার রোল পড়ে গেছে।
আম্মা, আপনারা আমাকে ভালোই ভাসেন, আমাকে আপনারা বাঁচাচ্ছেন না।
সে আর্তনাদ শুনে পরিবারের সবার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু কেউই দরজা খুললেন না। সারা রাত ধরে এই নাটক চলতে লাগলো। ফজরের আজানের সাথে সাথে আবারও সব শান্ত। তৃতীয় এবং শেষ রাত। শাহ সাহেব আগে থেকেই বলে রেখেছিলেন এই রাতটি হবে সব থেকে ভয়াবহ। তিনি নানাদের বললেন,
আজ রাতে শেষ চেষ্টাটা করব, আমাকে তৈরি থাকতে হবে, আপনারা 5 কেজি কাঁচা গরুর মাংস আর কিছু কলিজা জোগাড় করে রাখুন, ওটা আমার খুবই প্রয়োজন, এই কাজে লাগবেই।
সবকিছু জোগাড় হয়ে গেল এবং রাতের অপেক্ষা করা হতে লাগল। রাত 12টা, শাহ সাহেব তার বৃত্তের মধ্যে বসে আছেন, পাশে একটি মাটির পাত্রে সেই কাঁচা মাংস রাখা। উনি পাঠ শুরু করলেন, আজ আর কোনো লুকাছুরি নেই। পাঠ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সেই শিমুল গাছটির মগডাল থেকে বিকট এক হুঙ্কার ভেসে এলো, মনে হলো আকাশ থেকে যেন বজ্রপাত হচ্ছে। তারপর ধপ করে কিছু একটা মাটিতে পড়ে গেল। নানারা দেখলেন জানালা দিয়ে যে সেই বিশাল লম্বাকৃতির ছায়া মূর্তিটি শাহ সাহেবের বৃত্তের ঠিক বাহিরে দাঁড়িয়ে, আজ তার রূপ যেন অন্যরকম ভয়ানক, উচ্চতা প্রায় 7 থেকে 8 ফুট, চুলগুলো সাপের মতো ফুসছে। সে ধীর গলায় বলল,
থামা, তোর পড়াটা থামা, তুই যাই করিস,
আলেম আমি এখান থেকে যাব না, এটা আমার জায়গা, আর আমি তোকে সহ সবাইকে শেষ করে দেব। শাহ সাহেব উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে আগুনের মধ্যে কিছু একটা ছুড়ে মারলেন, আগুন ধপ করে চলে উঠল। তিনি সেই মাটির পাত্রের কাঁচা মাংসগুলো বৃত্তের বাহিরে ছুড়ে দিলেন এবং চিৎকার করে বললেন,
তুই যদি নিজের ভালো চাস, তবে এই ভোগ নিয়ে এখান থেকে চির বিদায় হ, আর যদি না যাস, তবে আল্লাহর কসম আজ আমি তোকে এখানে ধ্বংস করব, তোর মৃত্যু হবে আজকে এখানে।
হঠাৎ করে দেখা গেল সেই ছায়াময় জিনিসটা মাংসের উপরে ঝাঁপিয়ে পড়ল, হিংস্রভাবে মাংসগুলো চিবোতে লাগলো। সেই দৃশ্য মানুষের সহ্য সীমার বাহিরে। খাওয়ার ফাঁকে ফাঁকে সে শাহ সাহেবের দিকে বারবার তাকাচ্ছিল, তার চোখে মনিতে ছিল পরাজয়ের গ্লানি আর তীব্র ঘৃণা।
খাওয়া শেষ করে সে উঠে দাঁড়ালো। তারপর এক অদ্ভুত কাণ্ড করল, সে হঠাৎ করে যেন মিলিয়ে গেল। নানারা দেখলেন একটা লোক দূর থেকে ছুটে আসছে সেই শিমুল গাছটার দিকে। দুই হাতে গাছটি চড়ে ঝাঁপটে ধরল, তারপর অবিশ্বাস্য শক্তিতে ঝাঁকুনি দিতে লাগল। মর মর শব্দে মাটি যেন চিড়ে ফেটে গেল। চোখের পলকে সেই মাঝারি আকারের গাছটি প্রায় শেকড় সহ উপড়ে ফেলল সেই লোকটি, এবং একটানে পাশের দেয়ালে ছড়ে মারল এবং সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপর কিন্তু অজ্ঞান হওয়ার আগে সে কয়েকটা কথা বলেছিল, আমি যাচ্ছি যাচ্ছি আমি, কারণ তোর ক্ষমতার সাথে পারার ক্ষমতা এখনো আমার হয়নি। কিন্তু মনে রাখিস, এই জায়গা যদি আবার কোনোদিন অপবিত্র হয়, যদি তোরা এখানে আলো না জ্বালিস, আমি আবার আসব। আলো যতদিন না চলবে এই জায়গা আমার থাকবে। কথাটি বাতাসের প্রতিধ্বনিতে মিলিয়ে গেল, তারপর লোকটি অজ্ঞান হয়ে গেল। এরপর সেই সত্তাটি মনে হলো ঝড়ের মতো বেগে দেয়াল টপকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমরা অর্থাৎ মানে নানারা সেই লোকটার কাছে যখন গেলেন, তখন দেখতে পেলেন উনি গ্রামেরই একজন ব্যক্তি, যাকে হয়তো বা পজেস করা হয়েছিল। এই যাওয়ার পরে লোকটা আস্তে আস্তে জ্ঞান ফিরলে লোকটা সুস্থ হয়ে যায়, এবং এই লোকটা যখন মাটিতে পড়ে যায় তখন মনে হচ্ছিল এক পাল বুনো ঘোড়া যেন দৌড়ে সেই জায়গা থেকে চলে যাচ্ছে। শাহ সাহেব ক্লান্তিতে লুটিয়ে পড়লেন, নানারা দৌড়ে গেলেন ওনার কাছে। তিনি ঘামে ভিজে একাকার শুধু বলছিলেন, আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, কিন্তু গাছটা গাছটাকে দেখেছো? সকালে দিনের আলোতে সবাই দেখল সেই শিমুল গাছটি সত্যি শিকড় শুদ্ধ উপড়ে পড়ে আছে, যেন কোনো খেলনা কেউ খেলে টান দিয়ে সেটাকে ফেলে দিয়েছে। দেয়ালের গায়ে বড় বড় ফাটল। যাওয়ার আগে শাহ সাহেব কড়া নির্দেশ দিয়ে গেলেন এবং বললেন, এই জায়গাটিকে পরিষ্কার করবেন, এখানে সাত দিন ধরে সুরা বাকারা পড়বেন, আর ভুলেও কখনো মাগরিবের পরে এই জায়গা অন্ধকার রাখবেন না। মনে রাখবেন, যেখানে মানুষের পদচারণা কমে যায়, অন্ধকার জমে, সেখানেই এরা বাসা বাঁধে। তারপর থেকে নানাদের বাড়িতে কঠোরভাবে এই নিয়মগুলো পালন করা হতো। ওই পেছনের উঠান পরিষ্কার করে নিয়মিত যাতায়াত শুরু করা হলো। আর আসলাম নানা নিজেও সেই থেকে একটা নিয়ম মেনে চলেন, মাগরিবের পরে কোনো ঘর কখনো অন্ধকার রাখা যাবে না। ডিয়ার লিসেনার্স, এই ছিল আসলাম নানার জীবনে সেই ঘটনা, ওনার জীবনের মানে প্রথম ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা হয়তো বা বিজ্ঞানের যুগে বাস করি, কিন্তু আমাদের যুক্তির বাহিরেও এমন কিছু জিনিস আছে যা আসলে আমরা অস্বীকার করতে পারি না। তাই কখনো যদি নির্জন কোনো জায়গায় অকারণে ভয় পান বা মনে হয় কেউ আপনাকে দেখছে, তবে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। কে জানে, হয়তো বা আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে অন্য ভুবনের কোনো অতিথি। আমার ঘটনা আজকের মতো আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, ভালো না লাগলে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আমি কেমন টাইপের ঘটনা কালেক্ট করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, রাতে ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়ে শোবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।
সেই পরিচয় গোপন রাখতে চান, আমি খুব একটা অদ্ভুত ধরনের অডিও ক্লিপ পেয়েছি, আমি ভাবলাম যেটা আপনাদের সাথে শেয়ার করি। যিনি এই অডিও ক্লিপটি পাঠিয়েছেন তিনি আবার লিখেছেন, রাসেল ভাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভূত ডট কম দীর্ঘদিন সফলভাবে চলুক এটাই কামনা করি। আপনি ভালো আছেন জেনে ভালো লাগে, কারণ আমরা দুজনই সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমি পেশাগতভাবে ক্রাইম ও অনুসন্ধানী সাংবাদিকতা করি, অনেক সময়ই ভাবি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের কাছে পাঠাবো, কিন্তু নানা ব্যস্ততায়
আর হয়ে ওঠে না। আজ একটি ঘটনা রেকর্ড করে পাঠালাম, উপযুক্ত মনে হলে প্লে করবেন। প্লে করলে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, কিন্তু তিনি বলেছেন নাম পরিচয় আপাতত গোপন থাক। আমিও ভাবলাম তাহলে গোপনই থাক। চলুন শুনে আসি আসলে কেমন লাগলো সেটা জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি এই ধরনের ঘটনা আপনারা পছন্দ করেন, ডেফিনেটলি আমরা এই ধরনের ঘটনা আরো সংগ্রহ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক।
আসলে সেদিনের রাতটা মনে হলো একটা অস্বস্তি আসলে আমার ভিতরে কাজ করে। ঘটনাটা ঘটার তিন দিন আগে আসলে আমার কাছে একটা কল আসে। যে কল দিয়েছিল সে খুব তাড়াহুড়া করে আমাকে বলেছিল যে কুলাউড় উপজেলার সীমান্ত ঘেঁষে এক এলাকায় একটা বড় সড়ো চালান ঢুকবে। আর এটা শুধু চালান না, এর সঙ্গে জড়িত আছে এলাকার কয়েকজন বেশ প্রভাবশালী ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিতে চেকপোস্ট থেকে অনেক দূরে নির্জন একটি জায়গায় কাঁটাতারের বেড়ার নিচে আগে থেকেই মাটি আলগা করা হয়েছে। রাত দুইটা থেকে তিনটার মধ্যে মাল ঢুকবে এমন একটা কল আসে। আমি কিছু বলার আগে আসলে সে ফোনটা কেটে দেয়, তো আমি বিষয়টা হালকা ভাবেই নিই। কিন্তু মজার ব্যাপার হলো পরদিন আমার আরেকজন সোর্স আলাদা করে একই তথ্য দেয়, আর তথ্যটা এমনই যে সেই ফোন কলে যে লোকেশনটা এসেছিল আমার সোর্সের লোকেশনটাও কিন্তু একদম হুবহু মিলে যায়। তখন বুঝলাম যে বিষয়টা আসলে খুবই সিরিয়াস, আর যেহেতু সাংবাদিক সেহেতু এমন খবর আসলে হাতছাড়া করা যায় না। যদি সত্যি হয় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা এক্সপোজড হতে পারে, আবার ঝুঁকিও আছে, কারণ যাদের নাম শুনেছি তারা এলাকায় যথেষ্ট প্রভাবশালী। ধরা পড়লে তো মারধর হবেই, এমনকি আসলে গুম হওয়ারও ভয় ছিল। কিন্তু এসব ঝুঁকি এড়িয়েও সিদ্ধান্ত নিলাম যে না যাব, সংবাদটা আমার কভার করতেই হবে। তো যে চিন্তা সেই কাজ। যেদিন তারিখ মানে যেদিন চোরা চালান ঢুকবে, তো সেদিন রাত প্রায় একটার দিকে বর্ডারে পৌঁছাই, বলতে ওই যে সীমান্ত ঘেঁষে যে এলাকাটা সেই এলাকায় আমি পৌঁছাই। তো আমার কাছে একটা ক্যামেরা ছিল, মডেলটা আমি বলছি না, নাইকনের একটা ক্যামেরা, তো ওইটা আবার নাইট মোড ছিল। তো আমরা যাই, যখন আমরা যাই তখন বর্ডার যেহেতু এলাকা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তো সেই কারণে আসলে রাস্তাঘাট দোকানপাট যা ছিল সব বন্ধ, মানে টোটাল একটা ফাঁকা জায়গা, একদম নিস্তব্ধ। তো এটা নতুন কিছু না, অনেক আগেও এরকম আমি আসলে ফেস করেছি, নিস্তব্ধ এলাকায় সংবাদ সংগ্রহে গিয়েছি। তো এটা আসলে আমার কাছে অস্বাভাবিক কিছু না বা ভয়েরও কিছু না। আর আমরা যেহেতু বর্ডার এলাকায় গেছিলাম, তো সেহেতু একটা মানে বাতাসে কাঁচা মাটি আর স্বেচ্ছেতে ঘাসের গন্ধ আর কি নাকে আসছিল। আমার কাছে মোটামুটি প্রথম দিকে আসলে ভালোই লেগেছিল। তো লোকেশন অনুযায়ী আমরা দুইজনই একটা পরিত্যক্ত একটা খামার ঘরের আড়ালে পজিশন নিই, কারণ খামার ঘরটা এরকম ছিল যেটা আমি একদিন দিনে দেখেছিলাম যে আসলে এটা খুব সিকিউর, আমাদেরকে কেউ দেখতে পারবে না, এইরকম একটা অবস্থা ছিল আর কি। আর জায়গাটা অস্বাভাবিক নীরব, এমন এক নীরবতা যেখানে আসলে নিজের সাথে শব্দটা খুব বড় লাগছিল। আর দূরে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডারের কাঁটাতারের বেড়া আর অন্ধকারে একটু কালো দাগের মতো দাঁড়িয়ে আছে এমনটা মনে হচ্ছিল। তো খবর ছিল রাত দুইটা থেকে তিনটার মধ্যে চালান ঢুকবে। আর রাত দুইটা বিশ মিনিটের আশেপাশে হঠাৎ খুব একটা ক্ষীণ শব্দ হলো, যেন মাটির নিচ দিয়ে কিছু টেনে আনা হচ্ছে এমন একটা শব্দ পাচ্ছিলাম। আমি এবং আমার ক্যামেরাম্যান খুব চুপ করে থাকি, সাথে সাথে ক্যামেরাম্যান ক্যামেরা অন করলো, নাইট মোড চালু। তারপর শব্দ হুট করে থেমে যায়, চারপাশ আবার নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার ভিতরে অদ্ভুত একটা চাপা অনুভূতি, যেন আমরা একা না, এমনটা মনে হচ্ছিল যে অন্ধকারের ভিতরেও কেউ আছে আর তারা আমাদের দেখছে। তো আমি একটু ভয় পাই, কারণ বলছি আগেই যে কারণ এখানে অনেক বড় বড় ব্যক্তিরা জড়িত, এরকম খবরটাই ছিল। তো আমাদের ডান পাশে একটা ঝোপ ছিল, ওই যে পরিত্যক্ত খামার ঘরটা সেই খামার বাড়ির পাশে একটা ঝোপ ছিল ডান পাশে। তো আমি টর্চটা জ্বালাতে যাই, কিন্তু আমার সাথে যে ক্যামেরাম্যান ছিল সে হাত চেপে ধরে, আর সে আমাকে বলে ফিসফিস করে যে ভাই আলো দেবেন না, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আজকে নিস্তার নেই। তো তার কথা অনুযায়ী একদম স্থির হয়ে থাকি। আর দূরে একটু খেয়াল করলাম যে আকাশে যে হালকা আলো আছে সেই আলোতে একটু খেয়াল করলাম যে কাঁটাতারে একটা তো ঝুলছে, কাঁটাতারের একটা অংশ দুলছে। মনে হচ্ছিল যেন কেউ নিচ দিয়ে ঢুকেছে আর আর কাঁটাতারে তার বড়িটা লেগেছে, আর ঠিক ওই কারণে আসলে কাঁটাটা দুলছে, কিন্তু নিচের দিকটা আসলে দেখা যাচ্ছে না আর মাথাও তুলছি না। তো ক্যামেরা যেভাবে পজিশন করা ছিল, আমি হচ্ছে ক্যামেরাম্যানের হাতটা সরি, আমি ক্যামেরাটা জুম করি। জুম করার পরে আমি দেখি আসলে নাইট ভিশন ছিল, কিন্তু ওইখানে কেউ নেই, কেউ ছিল না, এমনকি বাতাসও নেই। আর তো আমি একটু হতাশ হলাম যে এত তাড়াতাড়ি, প্রায় 10 সেকেন্ডের ব্যবধানে তো আসলে এরকম কাড়াতাড়ি নিচ দিয়ে কেউ যাওয়া সম্ভব না। ঠিক তখনই আমার পিছনে আসলে আমি ধীরে ধীরে পায়ের শব্দ শুনি। বিশ্বাস করবেন না, তখন আমার হার্ট বিট এতই বেড়ে গেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আসলে ধরা পড়ে গেছি, আজকে মনে হয় নিস্তার নেই। তো আমি সামনে তাকিয়েছিলাম, পিছনে কি আসলে বুঝতে পারিনি। তো আমার আগেই আমি দেখি যে আমার ক্যামেরাম্যান আসলে পিছু ফিরে তাকিয়ে আছে। তার মুখটা একটু ফেকাশে, আর সে আমাকে বলল, ভাই আপনি কি আর কাউকে এনেছেন বা খবর দিয়েছেন? মানে সে ফিসফিস করে বলছে। তো আমি বললাম না। তো আমিও আসলে তাকালাম, তাকিয়ে দেখি যে খামার ঘরের দেয়ালের পাশে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু ছায়াটা হচ্ছে অস্বাভাবিক লম্বা আর মাথাটা একটু কাত নড়ছে না। তবু মনে হচ্ছিল যে ছায়াটার যে মানে মানুষ দেখছিলাম, ছায়াটাই দেখছিলাম, তো নড়াচড়া ছিল না, কিন্তু ছায়াটা দেখে মনে হচ্ছিল যে আমাদের দিকে তাকিয়ে আছে। একটু সাহস নিয়ে আমি বললাম, কে ওখানে? কোন উত্তর আসলো না। আমি আমার ফোনটা একদম জিরো ব্রাইটনেস ছিল, তো আমি চিন্তা করছিলাম যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখি আসলে কে চেনা যায় কিনা, নাকি অনেক দূর থেকে, অনেক সময় দেখা যায় যে লাইটের আলো অনেক দূর থেকে পড়লেও কিন্তু ছায়া অনেক বড় হয়ে যায়। তো আমি এরকম ভাবছিলাম এবং মনে করছিলাম যে দেখি আসলে ছায়াটাকে দেখা যায় কিনা। তো মোবাইলটা বার করার সাথে সাথে দেখলাম যে নেটওয়ার্ক আসলে নেই, একদম নেটওয়ার্ক নেই। আর একই সাথে হচ্ছে ক্যামেরা ডিসপ্লের দিকে তাকিয়ে দেখলাম যে হচ্ছে আপনার যে আগের দিনে বিটিভি যেরকম অ্যান্টেনা চলে গেলে ঝিরঝির করতো, তো ঝিরঝিরটাও মানে ক্যামেরা ডিসপ্লেটা একদম ঝিরঝির করছে। আর নিজে থেকে আসলে রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল, আমি যতটুকু খেয়াল করেছিলাম। আর ওয়ান কাইন্ড অফ ক্যামেরাটা হচ্ছে একরকম প্রায় লেগ করছিল। তো আমি আবার তাকাই, তখন যখন তাকাচ্ছিলাম ছায়াটার দিকে তখন দেখলাম আসলে ছায়াটা নেই, কিন্তু খামার ঘরের ভেজা থেকে খুব নিচু সরে ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। তো শব্দটা ছিল এরকম যে কয়েকজন মানে কয়েকজন মানুষ বসে ফিসফিস করছিল, মানে কয়েকটা কণ্ঠ, কিন্তু আসলে ভাষা বোঝা যাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তারা কি বলছে স্পষ্ট না। ঠিক তখনই দূরে কাঁটাতারের দিক থেকে একটা তীব্র চিৎকার একদম স্পষ্ট আমি শুনতে পাই, আর সেই চিৎকারটা কিন্তু একদম মানুষের। সাথে সাথে আমরা ভাবি যে হয়তো বা কিছু একটা ঘটেছে। তো আমি সাথে সাথে হচ্ছে আমার ক্যামেরাম্যানকে নিয়ে একটু যতটুকু পারে নিজেদেরকে সিকিউর করে একদম সব দিকে তাকিয়ে আমি আর ক্যামেরাম্যান একটু সামনের দিকে যাচ্ছিলাম আর কি। মানে আমরা দেখি কাঁটাতারের ওখানে যেহেতু চিৎকার আসছে, সেহেতু এখন গেলে আর সমস্যা নেই, হয়তো বা যে বিজিবি বর্ডার গার্ড যারা আছে তারা হয়তো ওইখানে গিয়েছে। কিন্তু এখানে যাই, যাওয়ার পরে দেখি কেউ নেই, মানুষ তো দূরের কোথাও, একটা প্রাণীও নেই, কুকুর বিড়ালও নেই। তো সেখানে গিয়ে দেখি আসলে মাটি একদম এলোমেলো, আর কাঁটা তারের নিচে কাদা সরে আছে, কিন্তু কেউ নেই আশেপাশে, কেউ নেই। বাট এত দ্রুত আসলে সরে যাওয়ার মতো কোনো ওয়ে আছে কিনা কারো জানা আমি জানি না। কোনো মানুষ নাই, কোনো চালান নাই, কিছুই নেই। তবে একটা স্পষ্ট ছিল যে কিছু ভারী জিনিস টেনে নেওয়া হয়েছে, মানে খুব রিসেন্টলি খুব ভারী জিনিস টেনে নেওয়া হয়েছে। আর পাশে পড়ে আছে একটা কাদামাখা, একটা ছেঁড়া গামছা, একটা কাদামাখা ছেঁড়া গামছা। আর মনে হচ্ছিল যে এইমাত্র গামছাটা আসলে পড়েছে, যে একটা গামছা যখন হচ্ছে কাদাতে পড়ে তখন কিন্তু হচ্ছে আস্তে আস্তে পানিটা শুষে নেয়, তো এইরকম আর কি একদম বোঝা যাচ্ছিল যে এটা এই মুহূর্তে এইমাত্র পড়েছে। তো এটা দেখে আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি তো আসলে কিছু নাই। তো হুট করে আমি একটু দূরে তাকিয়ে দেখলাম যে কয়েকজন মানুষ আসলে পড়ে আছে একটু বাংলাদেশ বর্ডারের সাইডে, আমরা তো বাংলাদেশ বর্ডারই ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে কিছু মানুষ পড়ে আছে এবং তাদের শরীরে রক্ত মাখা এইরকম পড়ে আছে। তো আমি আসলে ভাবছিলাম যে হয়তো বা বিএসএফ গুলি করছে, আর ওই শব্দটাই শুনেছি, তো ভাবলাম যে একটা রিপোর্ট পেয়েছে হয়তো বা চোরা চালানিদের গুলি করা হয়েছে। বাট যদি গুলি করা হয়েছে তাহলে তো বিএসএফও থাকতো, বা তারা তো সবসময় যে সাইরেন দেয় বা হ্যান্ড মাইক্রোফোনে তারা কথা বলে বা চিল্লাচিল্লি করে, এইরকম আসলে কিছুই ছিল না। তো আমি হচ্ছে আবার ক্যামেরা বের করতে যাব, এই সময় দেখি আসলে কেউ নেই। আর মনে হচ্ছিল যে দুইজন লোক খুব জোরে দৌড়িয়ে গেছে, তাদের মানে ব্যাখ্যা দেওয়ার মতো আসলে না ওই জিনিসটা। আমি খুব ভয় পাই, তখন আমি বুঝতে পারি যে আসলে এটা মানে কোনো চোরা চালান না, অ্যাবনর্মাল কিছু হয়তো বা সুপার ন্যাচারাল কিছু আমাদের সাথে ঘটছে। তো এই চিন্তা করে আমি আমার ক্যামেরাম্যানকে এইসব বললাম না বা বুঝতে দিলাম না, কারণ সে ভয় পেলো আসলে সমস্যা, কারণ দুইজন এই ভয় পেলে, কিন্তু দুইজনেই যদি ভয় পাই তাহলে কিন্তু এখান থেকে আসা আসলে মুশকিল হয়ে যাবে। তো আর আমরা সেখানে দাঁড়াইনি, আমি বললাম আচ্ছা চলো ঠিক আছে, এখানে কিছু হয়নি বা হবেও না, আমরা হয়তো বা একটা ভুল ইনফরমেশন পেয়েছি। তো যেই ভাবা সেই কাজ, দুইজনই চলে আসি, আর চেষ্টা করছিলাম যে ভুলের আগেই চলে আসি। তো যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম এবং বাইকটা একটা সেফ জায়গায় রেখে আসছিলাম, তো বাইকটা বাইক পর্যন্ত যাই, তো বাইক পর্যন্ত যাওয়ার পর আমরা চলে আসি ইনশাল্লাহ সহি সালামতে আমরা ফিরে আসি। তো সহি সালামতে আসার পর আসলে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে ওঠার পর চিন্তা করলাম যে একটু খোঁজ নেই, কিন্তু খোঁজ নিয়ে জানলাম যে সেদিন রাতে আসলে কোন ধরনের চালান ধরা পড়েনি, বা বিজিপি অফিসে কল দিয়েছিলাম, তো তারা বললো যে না ভাই কোনো চালান তো ধরা পড়েনি, এরকম কোন ঘটনাও আমরা এখন পর্যন্ত শুনতে পারি না, যদি পাই তাহলে অবশ্যই জানাবো, আর যেহেতু কোনো ঘটনাই তা সেহেতু তার রিপোর্টও নাই। তো কয়েক তিন দিন পর আমি আবার ওইদিকে যাই কোন একটা কাজে, যাওয়ার পর একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, আর এরকম বলতে বলতে একজন দোকানদার, সে আমার খুবই পরিচিত, তো সে বলছিল আমাকে চুপিসারে যে ভাই আপনি যেহেতু ওই খামার ঘরের পাশে বসছিলেন, ওই খামার ঘরে কিন্তু কয়েক বছর আগে, বলতে অনেক আগে, প্রায় 90 সালের দিকে কয়েকজনকে, কয়েকজন পাচারগালিকে, মানে এক পাচারগাড়ি দলকে গুলি করে মারা হয়েছিল, মানে একদম একটা দলকে একদম ব্লাস্ট ফায়ারে মারা হয়েছিল, আর কয়েকজনের লাশ নাকি খুঁজে পাওয়া যায়নি, আর মাঝে মাঝে রাত 2টার পর কাটাতারের নিচে এখনো কিছু নড়ে। তো এইটা শোনার পর আমি একটু ভয় পাই, ভয় পাই না আসলে পুরোই ভয় পাই, আর একটু মানে আমার শরীরের পশম খাড়া হয়ে যায় যেটাকে বলে। তো ওইখানে যাওয়ার পর মানে ওটা ঘটনা শোনার পর আমি আসলে আমার ক্যামেরাটা গিয়ে চেক করি, আমি ক্যামেরার যে মেমোরি কার্ড সেটা আমি পিসিতে ইনস্টল করি, তো পিসিতে ইনসার্ট করার পর আমি যেটা দেখি যে আসলে কোনো ফুটেজই ছিল না, আর আমার কাছে মনে হচ্ছিল যে একটা ফুটেজে দুটা চোখ, আমি কানে হেডফোন লাগিয়ে জাস্ট এতটুকু শুনেছিলাম যে ওই যতটুকুই ফুটেজ মনে হচ্ছিল যে দুইটা চোখ, আবছা চোখ হয়তো বা ধরা পড়েছে, এমন হতে পারে ঝিঝি পোকা বা অন্য কিছু বা আলো, যেহেতু নাইট মুন অন ছিল, কিন্তু শব্দটা আমি একদম ক্লিয়ারলি আমি শুনতে পারছিলাম যে শব্দটা ছিল একদম ক্ষীণ একটা শব্দ, আর ক্যামেরা বন্ধ হওয়ার আগে এই শব্দটা রেকর্ড হয়েছিল, সেই শব্দটা ছিল এরকম যে ফিরে যা। এরপর আসলে এটা ট্যাম ফাইলে পরিণত হয়, যেটা বিন ফাইলে বলে, যেটা আমরা আসলে সাপোর্ট করে না, অনেকে এটাকে ভাইরাস বলে যে ফাইল ভাইরাস হয়ে যায়, তো এরকম কিছু একটা হয়েছিল, তা নাহলে আমি ভিডিও দিতাম। আর এর পরবর্তীতে আরেকটা ঘটনা আছে এইরকমই, খুব হান্টার টাইপের, প্রায় 400 বছরের পুরাতন একটা সিমেট্রি নিয়ে। তো আশা করি যদি এই গল্পটা প্রকাশ করা হয় তাহলে আমি নেক্সট গল্প পাঠাবো, আর আমার নাম পরিচয় আপাতত আমি গোপন রাখছি, ইনশাল্লাহ যদি এরকম গল্প পাঠাই এবং পাঠাতে থাকি তাহলে অবশ্যই অবশ্যই নাম পরিচয় প্রকাশ করব। আর রাসেল ভাই অনেক অনেক ধন্যবাদ, সেই প্রথম থেকে আসলে ভূত এফএম থেকেই আসলে শুরু, এখনো মনে আছে রাত আসলে আমরা, আমি মফস্বলে মানে একদম গ্রামে বড় হয়েছি, একদম পাড়া গ্রামে, তো আমার একটা সিম্ফনি মেবি একটা বাটন একটা মোবাইল ছিল, রেডিও জানো রেডিও ফুটে আসতো না, তো আমাদের ঘরে সাদা কালো টিভি ছিল পুরাতন, তো সেই টিভির এন্টিনা ছিল, তো এন্টিনা তারের সাথে আপু আর আমি, যতটুকু মনে আছে আপু আর আমি তার দিয়ে বেঁধে মোবাইলের আশেপাশে কিছু একটা ওই ডেগের সরা এরকম কিছু একটা এনে আমরা শুনতাম, মাঝে মধ্যে ক্লিয়ার আসতো, মাঝে মধ্যে আবার ঝিঝিরি করতো। তো মিস করি সেই ভূত এফ এম, আর এখন ভূত ডট কম ডিজিটালাইজড খুবই ভালো। রাসেল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভূত ডট কম দীর্ঘজীবী হোক, ধন্যবাদ।
ওয়েলকাম ব্যাক, ভূত ডট কম এ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকে বিদায় নিতে হবে, এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন, আমাদের সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিব, কথা হবে আবারও খুব দ্রুত, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।